আমি আমার বন্ধু জোসেফ বোজকে সেখানে দেখে একরকম অবাক হয়ে গেছি। আমি ফিরে তাকিয়ে তার সঙ্গে হাত মেলাতে একটু সময় নিলাম। এখন আসুন ঈশ্বরের বাক্যে ফিরে আসি। ইব্রীয় প্রথম অধ্যায় আমি পাঠ করতে চাই, একটি অংশের জন্য প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পদ পড়তে চাই, রাতের জন্য একটি প্রসঙ্গ আনার জন্য। ঈশ্বর পূর্বকালে বহু ভাগে ও বহু রূপে ভাববাদীগণে পিতৃলোক দিগকে কথা বলিয়া এই শেষ কালেই পুত্রেই আমাদিগকে বলিয়াছেন। তিনি ইহাকে সর্বাধিকারী দায়াত করিয়াছেন এবং ইহারি দ্বারা যুগকলাপের রচনাও করিয়াছেন। ইনি তাহার প্রতাপের প্রভা ও তত্ত্বের মুদ্রাঙ্ক এবং আপন পরাক্রমের বাক্যে সমুদয়ের ধারণকর্তা হইয়া ঊর্ধ্বলোকে মহিমার দক্ষিণে উপবিষ্ট হইলেন। আসুন এখন প্রার্থনার জন্য মাথা নত করি। এখন তার ঐশ্বরিক উপস্থিতিতে যদি আপনার কোনো প্রার্থনা থাকে যা আপনি তার কাছে করতে চান, আপনি কি আপনার হাত উপরে তুলবেন এবং এটি আপনার অনুরোধ যে ঈশ্বর? আমাদের স্বর্গীয় পিতা, আমরা এখন আপনার পুত্র যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করে আপনার সিংহাসনের সামনে আসছি এবং আমাদের এই আশ্বাস দেওয়া হয়েছে যে আমরা তার নামে কিছু চাইলে তা দেওয়া হবে। আর আপনি আমাদের আকাঙ্ক্ষা এবং আমাদের চাহিদা জানেন এবং আপনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আপনি আমাদের যা প্রয়োজন তা সরবরাহ করবেন। তাই পিতা, আমরা প্রার্থনা করব যেন আপনি আমাদের শিখিয়েছেন, তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রার্থনা আজ রাতে যেন এটি আপনার ইচ্ছা অনুসারে হতে পারে এবং আমাদের এই সুযোগ সুবিধাগুলি প্রদান করুন। বাক্য অভিষিক্ত করুন প্রভু এবং সকল বক্তা ও শ্রোতাদের, এবং যেন পবিত্র আত্মা এসে বাক্যের কর্তা হতে পারে আজ রাতে আমাদের মধ্যে। আমরা তার নামে এই প্রার্থনা করি, আমেন। আপনারা বুঝতে পারেন, আগামীকাল সকালে আমি বুঝতে পারছি ফুল গসপেল বিজনেসম্যানস প্রাতরাস, সাধারণত যেখানে তাদের একটি অধ্যায় থাকে, আমি তাদের প্রাতরাশে কথা বলার সৌভাগ্য পেয়েছি। এই মুহূর্তে এটি একমাত্র সংস্থা যা একটি ধর্ম সম্প্রদায় নয়, কিন্তু একমাত্র দল যার সঙ্গে আমি অন্তর্গত হল খ্রিস্টান বিজনেসম্যান। আর এখন আমি আন্তর্জাতিক ভাবে তাদের জন্য কথা বলি। এখন আজ রাতে আমরা বিশ্বাস করি যে এই সভা বৃথা যাবে না। আমি ক্লান্ত, গলার সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। আমি টিউশন থেকে এসেছি, সেখানে এটি সত্যিই ভালো এবং শুষ্ক, আর আমি এখানে এসেছি এবং এটি সত্যিই ভালো এবং আর্দ্র, তাই বেশ বৈসাদৃশ্য রয়েছে। আপনাদের কাছে যদি এখানে জল থাকে, আপনারা যদি এটি আমাদের কাছে পাঠান, তবে আমরা তার প্রশংসা করব, কিন্তু আপনি তা করতে পারবেন না। কিন্তু আমি একটা কথা বলি, সেখানে একটা দৃষ্টান্ত আছে। আমাদের সকল বিষয় অ্যারিজোনায়, আমাদের গাছ পত্রহীন শাখাযুক্ত, সবকিছুরই পত্রহীন শাখা আছে, কারণ এটি শুষ্ক। এখন যদি সেই একই গুল্ম এখানে বেড়ে ওঠে, তবে এটি একটি সুন্দর পাতাযুক্ত হবে। দেখুন, এটি জল ছাড়া, সেই কারণে এটি পত্রহীন শাখাযুক্ত হয়। আর যখন মণ্ডলী জীবন জল ব্যতীত হয়ে যায়, এটা শুষ্ক এবং পত্রহীন শাখাযুক্ত হয়ে পড়ে। এছাড়াও পত্রহীন শাখাযুক্ত হয়ে সবকিছুতে খোঁচা মারে, কিন্তু যেখানে জীবন জল বয়ে যায়, এটি পাতা নিয়ে আসে এবং এটিকে কমল, স্নিগ্ধ এবং মিষ্টি, পবিত্র এবং ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য করে তোলে। তাই প্রভু ঈশ্বর আজ রাতে আমাদের জল প্রদান করুন, যাতে আমরা পত্রহীন শাখাযুক্ত না হয়ে পড়ি, কিন্তু আমরা ভালো থাকব, যেন বিপদগামী মানুষ আমাদের গাছের ছায়ার নিচে বসে তাদের আত্মাকে বিশ্রাম দিতে পারে। এখন আমি পাঠ্যটি পড়তে চাই আজ রাতে, যদি প্রভু ইচ্ছা করেন, এবং স্বল্প আওয়াজের জন্য আমি এই ছোট্ট মাইক্রোফোনটিকে যতটা পারি ততটা কাছে টানছি। আমি পাঠ করতে চাই এখন ইব্রীয় এক এক থেকে। আমি এর একটি পাঠ্য নিতে চাই। ঈশ্বর তার গুণাবলীর দ্বারা নিজেকে প্রকাশ করছেন। আমি এটা আবার পুনরাবৃত্তি করছি, কারণ আমি জানি এখানে আওয়াজের অবস্থা খারাপ।
গড আইডেন্টিফাইজ হিমসেলফ বাই,
ঈশ্বর তার গুণাবলীর দ্বারা নিজেকে প্রকাশ করছেন। এখন বেশিরভাগ বিষয় তার গুণাবলীর দ্বারা চিহ্নিত করা হয়, আর আমার কাছে এখানে কয়েকটি বাক্য আছে যা আমি উল্লেখ করতে চাই। এখন কোন কিছুর গুণাবলী প্রকাশ করে এটি কি? এখন সকল প্রকৃতির মতো ফুলগুলি তাদের গুণাবলীর দ্বারা বহুবার চিহ্নিত করা হয়। যদি তারা এক প্রজাতির সঙ্গে অন্য প্রজাতির মতো হয়, সেই ফুলের গুণাবলী শনাক্ত করবে এটি কোন ফুল। এবং বন্যজীবনে অনেক সময় আমি একজন শিকারী এবং আপনি যে প্রাণীটিকে শিকার করতে যাচ্ছেন তার গুণাবলী আপনাকে জানতে হবে, নতুবা কখনো কখনো আপনি প্রতারিত হতে পারেন। উদাহরণস্বরূপ, ব্রিটিশ কলম্বিয়ায় পাথর ভেড়ার মতো। আমি এই শেষ শরৎকালে ঠিক ইউকনের নিচে ছিলাম। এখন এখানে কয়েকজন ভাই আমার সঙ্গে ছিলেন আর আমরা শিকার করছিলাম। এখন আপনারা যদি পার্থক্যটি না জানেন, ভেড়া অথবা হরিণকে অনুসরণ করার সময় আপনি পার্থক্যটি বলতে পারবেন না, যদি না আপনি একজন বুদ্ধিমান শিকারী হন। কারণ তারা একই ধরনের পদচিহ্ন তৈরি করে যখন তারা বাধ্য হয় পালিয়ে যাওয়ার জন্য। আর তখন আপনি দেখতে পাবেন একটি দূরে দাঁড়িয়ে আছে, মাথা লুকিয়ে আছে। কেন? আপনি পার্থক্যটি বুঝতেই পারবেন না। তারা প্রায় একই আকারের পশ্চাৎ দেশে, একটি হরিণের মতো সাদা। তাদের বলা খুবই কঠিন, কিন্তু তার শিং তার গুণাবলী শনাক্ত করে। তাদের শিং দ্বারা ভেড়ার শিং আছে যা বৃত্তকার, এবং একটি হরিণের শিং যা বাইরের দিকে বিস্তৃত হয়। এবং আরেকটি বিষয়, একটি হরিণ খাওয়ার জন্য এতটা উঁচুতে যাবে না, আর ছাগল হেঁটে। এছাড়াও একটি ছাগলের মধ্যে একটি বৈশিষ্ট্য আছে এবং একটি ভেড়ায়। আপনাকে তাদের মধ্যে পার্থক্য জানতে হবে যখন আপনি উঁচুতে ছিলেন, কারণ তারা উভয়ই পাহাড়ের উঁচুতে বাস করে। আপনাকে পার্থক্য জানতে হবে। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, একটি ছাগল হাঁটতে হাঁটতে নিচে হোঁচট খায়, যেখানে একটি ভেড়া এইভাবে তার পা নিচে করে বসে। যখন সে হাঁটে, সে সেভাবে তার পথ তৈরি করে, তার বৈশিষ্ট্য। আপনি আপনার লক্ষ্য এটি কি করে এবং এটি কিভাবে আচরণ করে এবং এটি কি খায় এবং সবকিছুর বৈশিষ্ট্যগুলির দ্বারা চিহ্নিত করেন। এটি তার গুণাবলীর দ্বারা নিজেকে প্রকাশ করে। আর তারপর আপনি লাফিয়ে পড়েন এবং এটা কি ঘটছে তা দেখেন। তারা যে পথে যায় তা আপনি বলতে পারেন, বিভিন্ন বৈশিষ্ট্য দ্বারা আপনি বলতে পারেন সেই প্রাণীটির বিষয়ে। তাহলে আপনি কি কখনো লক্ষ্য করেছেন, আমি জানি না যে এখানে সেটি আছে কিনা, ইয়েলো হ্যামার, ঠিক আছে, ফ্লিকার তাদের জন্য সঠিক নাম, এবং একটি যে পাখি একটি ইয়েলো হ্যামারের প্রায় একই আকারের। আর আপনি উভয়কে উঠতে দেখেন, তারা উভয়ই একই ধরনের পাখি। আপনি যদি রং দেখতে না পান কিন্তু শুধু তাদের দেখেন, আপনি বলতে পারবেন কোনটি ইয়েলো হ্যামার। যে পাখি উড়ে বেড়ায় কম বেশি সরল রেখায়, কিন্তু ইয়েলো হ্যামার পাখি তার ডানা মেলে। সে তার ডানা ঝাপটানোর সঙ্গে সঙ্গে সে নিচে উপরে যায়, নিচে এবং তারপর উপরে। দেখুন, সে নিজেকে সেভাবে আবদ্ধ করে ফেলে। আর আপনি বলতে পারেন যে এটি ইয়েলো হ্যামারের গুণ, যেভাবে সে উড়ে যায়। আপনি যদি লক্ষ্য করেন, কোয়েল যখন বেরিয়ে আসে, যেভাবে সে আসে। আর দেখুন, আপনি যদি জলাভূমিতে থাকেন, কোয়েল যেখানে থাকতে পারে। আর একটি স্নাইপ পাখি, আপনারা শিকারীরা সেটা জানেন, উইলসন স্নাইপ এবং জ্যাক স্নাইপ, তারা যেভাবে বেরিয়ে আসে এবং যেভাবে চলাফেরা করে, তার দ্বারা তারা নিজেদের পরিচয় প্রদান করে। তারা তাদের উড়ার গুণ দ্বারা পরিচয় প্রদান করে তারা কি ধরনের পাখি। অতএব আপনি যদি সেগুলি শুনে থাকেন, তবে আপনি বলতে পারেন এটি কি ছিল। যেভাবে সে চলাফেরা করে, সে কি তার উড়ার গুণ দ্বারা। একজন পুরুষ এবং একজন মহিলার মতো, তারা উভয়ই মানুষ, তবে একজন মহিলার একজন পুরুষের থেকে আলাদা গুণ রয়েছে। আমি এখানে পড়ছিলাম কিছু সময় আগে সলোমন এবং রানীর বিষয়ে। আমি এখানে আপনাদের কাছে আমার ছোট্ট বার্তা প্রচার করতে পারিনি। দক্ষিণ দেশের রানীর বিষয়ে সলোমনকে দেখতে আসা এবং বিচক্ষণতার সেই উপহার দেখা, আমি এই বিষয়ে পড়ছিলাম এখানে খুব বেশি দিন আগে নয়। এবং তারা বলেছিল যে সলোমনের সামনে যে ধাঁধাগুলি রাখা হয়েছিল তার মধ্যে একটি ছিল, এই রানী একজন মহিলাকে নেন অথবা মহিলাদের বরং এবং পুরুষদের মতো তাদের পোশাক পরিধান করান। এখন সেই সময়ে এটি বিদেশী ছিল, কিন্তু এটি আজ পর্যন্ত বর্তমান। আর আপনারা জানেন যে এটি ঠিক নয়। বাইবেল বলে যে একজন মহিলার সেটা করা উচিত নয়। স্ত্রীলোক পুরুষের পরিধেয় বস্ত্র পরিধান করিবে না, কেননা তাহা ঘৃণ্য এবং অপরিবর্তনীয়। ঈশ্বর সেটা বলেছেন, তাই এটাই সত্য। তাই আমরা জানতে পারি যে সলোমন তাদের দেখতে পেয়ে তিনি তাদের হাঁটতে অথবা কিছু করতে বলেছিলেন, এবং সঙ্গে সঙ্গে বললেন, সে একজন নারী। দেখুন, তিনি সেই মহিলার চরিত্র দ্বারা যেভাবে সে নিজেকে সামলেছিল, তিনি বলতে পেরেছিলেন যে সে একজন মহিলা এবং পুরুষ নন। এবং তারপর সবকিছু সেভাবে তাদের গুণ দ্বারা, ঠিক যেমন অনেক লোক বামহাতি এবং ডানহাতি হন, তারা যেভাবে নিজেদের পরিচালনা করে সেই গুণ সম্পন্ন। তারা যেভাবে আচরণ করে তা দেখে আপনি বলতে পারবেন তিনি ডান অথবা বাম হাতি ব্যক্তি। যেভাবে তারা সবসময় বাম হাত অথবা ডান হাত এগিয়ে দেয়। আর মনে রাখবেন, যিশুর এরকম কিছু ছিল, যেটি দুই হাত প্রায় তারা একই, তাদের একই ধরনের বুড়ো আঙ্গুলের ছাপ, আঙ্গুলের ছাপ, পাঁচটি আঙ্গুল রয়েছে, কনিষ্ঠ, তর্জনী ইত্যাদি। ঠিক যেমন ডান হাত এবং বাম হাতে একই ধরনের আঙ্গুল রয়েছে, সাধারণত একই আকারের হাত, ঠিক একই রকম, এবং তাদের মধ্যে একমাত্র পার্থক্য হল একজন বাম হাত এবং অন্যটির ডান হাত। এটি একমাত্র পার্থক্য যা আপনি বলতে পারেন, একটি বাম হাত অন্যটি ডান হাত। তাই সেখানে যিশু বলেন, আমি এখানে একটি বিষয় বলতে পারি, যিশু বলেছেন মত্তি ২৪ যে আত্মার গুণ শেষকালে প্রায় একই রকম হইবে, যদি হইতে পারে তবে মনোনীত দিগকেও ভুলাইবে। দেখুন তারা ঠিক, আপনি আপনার হাত উপরে তুলে রাখুন, দেখুন যদি আপনি লক্ষ্য না করেন তাদের মধ্যে একটি অন্যটির মতো দেখায় সব দিক থেকে, কিন্তু তাদের একটি বাম হাত এবং অন্যটি ডান হাত। শেষ দিনে আত্মারা এমনই হবে, তারা কিছুটা একই রকম, তবে তাদের একটি বৈশিষ্ট্য রয়েছে যা তাদের শনাক্ত করে, একটি সঠিক এবং অন্যটি ভুল, এবং এটি তার বৈশিষ্ট্য দ্বারা চিহ্নিত করা যেতে পারে। ঈশ্বরের আত্মা তার গুণ দ্বারা চিহ্নিত করা যেতে পারে। দেখুন ঈশ্বরের আত্মা এবং গির্জার আত্মা, সেখানে গির্জার আত্মা আছে এবং ঈশ্বরের আত্মা কোনোভাবেই গির্জার আত্মার মতো নয়। সেখানে একটি ধর্ম সম্প্রদায়ের আত্মা আছে, জাতীয় আত্মা আছে, জাতির একটা আত্মা আছে। প্রতিটি জাতি, যখন আমি সেখানে যাই, আপনি সেখানে যান, আপনি একটি ভিন্ন আত্মা খুঁজে পান। আমি ফিনল্যান্ডে গিয়েছিলাম, মানুষের ভালো, কিন্তু সেখানে একটি ফিনিশ আত্মা ছিল। আমি জার্মানিতে যাই, সেখানে একটি জার্মান আত্মা আছে। এখানে খুব বেশি দিন আগে নয়, আমি স্ত্রীর সঙ্গে যাচ্ছিলাম, যখন আমি ইন্ডিয়ানাতে থাকতাম কয়েক বছর আগে, ছোট সুপার মার্কেটে। আমি বাড়িতে আসি, আমাদের কিছু খাবার নিয়ে আসতে হয়েছিল, আর সেখানে আমাদের পথে, এটি গ্রীষ্মের সময় ছিল, আপনারা হয়তো এটি বিশ্বাস করতে পারবেন না, কিন্তু আমরা দেখতে পেলাম একজন মহিলা একটি পোশাক পরেছিলেন, আর এটা খুব অদ্ভুত ছিল, এটা আমাকে হতবাক করে। আমি বললাম, ওখানে দেখো সেটা অদ্ভুত লাগছে, সেই মহিলাটি একটি পোশাক পরিধান করে আছে। বাকিরা এমন পোশাক পরেছিল যা নারীর মতো দেখাচ্ছে না। আর সে বলল, আমি বললাম ঠিক আছে, এটি আমেরিকান আত্মা, দেখুন আমেরিকার আত্মা। এখন আমেরিকার আত্মা, এটি একটি খ্রিস্টান জাতির হওয়ার কথা, কিন্তু এই জাতির আত্মা খ্রিস্টান নয়, এটি একটি খ্রিস্টান জাতি বলা যেতে পারে, তবে এটি বৈশিষ্ট্যগত ভাবে এটি থেকে এক মিলিয়ন মাইল দূরে। তাই এই মহিলা, আমি বললাম, সে বলল ঠিক আছে, আমরা কি আমেরিকান নই? বলল, আমি বললাম না, আমরা এখানে থাকি, এটা আমাদের দেশ, আমরা এখানে থাকি, আমরা এটা ভালোবাসি, এটি বিশ্বের সেরা রাষ্ট্র, কিন্তু তবুও আমরা আমেরিকান নই। আমি বললাম, আমরা ঊর্ধ্ব থেকে জন্মগ্রহণ করেছি, পবিত্র আত্মা নেমে আসে এবং আমরা একটি রাজ্যের অন্তর্গত, এটা এই জগতের নয়। আমি বললাম, এই জন্যই আমাদের বোনেরা পোশাক পরিধান করে, লম্বা চুল রাখে, মেকআপ করে না। দেখুন তাদের গুণাবলী তাদের চিহ্নিত করে প্রভুর নিকট, পবিত্রতা ঊর্ধ্ব থেকে। অতএব আমরা একটি রাজ্য অনুসন্ধান করছি, আমরা একজন রাজার অন্বেষণ করছি, যিনি তার প্রজাদের তার রাজ্যে গ্রহণ করবেন, আর তারা তাদের গুণাবলী দ্বারা চিহ্নিত, যে তাদের ধন এই পৃথিবীর অথবা এই রাজ্যের নয়, এটি ঊর্ধ্ব থেকে মহিমায়। অতএব তারা এমন একটি নগরের সন্ধান করে যার নির্মাতা ও সৃষ্টিকর্তা হলেন ঈশ্বর, তাদের সঠিকভাবে চিহ্নিত করা হয়েছে। যদি আমার কাছে যথেষ্ট আওয়াজ থাকত, তাহলে আপনাদের কাছে কোনো রাতে প্রচার করতাম, কিন্তু আমি সেখান থেকে সরে এসেছি। এখন তার গুণাবলীর দ্বারা প্রকাশিত, আমরা ইসরায়েলের সময় এখানে একটি ভালো উদাহরণ খুঁজে পাই, প্রতিশ্রুত দেশে আসা, এবং ঈশ্বর তার প্রতিশ্রুতি অনুযায়ী তাদের ডেকেছিলেন। তিনি আব্রাহামকে বলেছিলেন যে তার বীজ এই অন্য জাতির মধ্যে থাকবে 400 বছর ধরে, তারপর তিনি এক মহান বিক্রমশালী হাত দিয়ে তাকে উদ্ধার করবেন, এবং তারা একটি দেশে যাবে। তারপর প্রতিশ্রুতি ছিল, দুধ এবং মধু প্রবাহিত ছিল। তারপর যখন প্রতিশ্রুতির সময় ঘনিয়ে এলো, সেখানে একজন ফোরন, যিনি যোসেফের মহান মন্ত্রিত্ব সম্বন্ধে জানতেন না, যা তাদের মধ্যে ছিল, ঈশ্বর মসি নামে একজন ভববাদীকে উত্থাপন করেছিলেন, আর লোকটিকে মিশরীয়দের সমস্ত জ্ঞানের শিক্ষায় দেওয়া হয়েছিল, কোনো সন্দেহ নেই, তবে তিনি একজন মহান স্মার্ট বুদ্ধিজীবী মানুষ ছিলেন, কারণ তিনি মিশরীয়দের জ্ঞান শেখাতে পারতেন। দেখতে মনে হচ্ছিল উদ্ধারের জন্য উপযুক্ত ব্যক্তি, কিন্তু আপনারা দেখুন, আমরা যাকে বলি উদ্ধার আর ঈশ্বর যাকে বলেন উদ্ধার, তার মধ্যে কিছু পার্থক্য আছে। এখন এই লোকটিকে তার সমস্ত নৈতিকতার সঙ্গে দেখুন, তিনি জানতেন যে তিনি ইসরায়েলের সন্তানদের উদ্ধার করার জন্য জন্মগ্রহণ করেছিলেন, তবুও তার সমস্ত শিক্ষা দ্বারা তিনি শুধু এটাই জানতেন এবং এটা জেনে যে ঈশ্বর তাকে এটা করার জন্য ডেকেছেন, আর তার কাছে তার সবই ছিল। তিনি কলা বিভাগের স্নাতক, তার পিএইচডি এবং এলএলবি ইত্যাদি, এবং তিনি ইসরায়েলকে উদ্ধার করতে বেরিয়েছিলেন এবং সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন। এখন লক্ষ্য করুন, দেখতে মনে হচ্ছে তিনি মিশরের সিংহাসনে পা রেখেছেন ফোরন হওয়ার জন্য, যে তিনি ফোরন হওয়ার পর ইসরায়েল সন্তানদের উদ্ধার করতে পারেন, কারণ তিনি পরবর্তী সারিতে ছিলেন সিংহাসনের জন্য। কিন্তু আপনারা দেখুন যে এটি এইভাবে করার মাধ্যমে তার লোকদের উদ্ধারে ঈশ্বরের গুণাবলী প্রকাশিত হবে না। তিনি বলেছিলেন যে তিনি তাদের উদ্ধার করবেন, তিনি বলবান হস্ত দ্বারা তাদের উদ্ধার করবেন, মোশি শক্তিশালী সৈন্যবাহিনীর সঙ্গে নয়, কিন্তু ঈশ্বর বলবান হস্ত দ্বারা। আমরা দেখতে পাই যে এই ভাববাদী পালিয়ে যান এবং 40 বছর ধরে প্রান্তরে ছিলেন। ফোরনকে তার মধ্যে একটি শিক্ষা প্রবেশ করাতে 40 বছর লেগেছিল এবং ঈশ্বরকে তার মধ্যে থেকে তা বের করতে 40 বছর লেগেছিল। তাই আমরা একদিন খুঁজে পাই যে তিনি প্রান্তরের পিছনের দিকে একটি জ্বলন্ত ঝোপের মধ্যে প্রভু ঈশ্বরের সঙ্গে দেখা হয়েছিল, একটি ঝোপের মধ্যে একটি আগুনের স্তম্ভের আকারে, এবং তাকে তার জুতা খুলতে বলা হয়েছিল। যে স্থানে তিনি দাঁড়িয়েছিলেন তা পবিত্র ভূমি ছিল। এখন এই উত্তম সংস্কৃতিবান শিক্ষিত লোকটিকে দেখুন, যিনি ছিলেন ঈশ্বরের সঙ্গে সাক্ষাতের পর তার গুণাবলীর পরিবর্তন দেখুন, তিনি সবচেয়ে বেশি করেছেন। কখনো কখনো ঈশ্বর বিষয়গুলি এমন সহজ উপায়ে করেন এবং এমন একটি তুচ্ছ উপায়ে মানসিক চিন্তার কাছে। একজন ব্যক্তিকে লক্ষ্য করুন যিনি সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন, সমস্ত মিশরীয় সৈন্যবাহিনী এবং তার চারপাশের সমস্ত কিছু নিয়ে ঈশ্বরের ইচ্ছা পালন করতে পারেন, তার সমস্ত শিক্ষার সঙ্গে 40 বছর বয়সে তার যৌবনে, এখানে তিনি 80 বছর বয়সী, পরদিন সকালে তার স্ত্রী একটি খচ্চরের পিঠে বসে আছেন, তার কোলে একজন যুবক আর তার হাতে একটি লাঠি, মিশরে যাচ্ছেন দখল করার জন্য। আপনি একটি হাস্যকর দৃশ্য সম্পর্কে কথা বলছেন, কিন্তু এটি ঈশ্বরের গুণাবলী প্রদর্শন করছিল, কারণ তার একজন ব্যক্তি ছিল যে তার বাক্যে বিশ্বাস করেছিল। এখানেই শেষ। ব্যাপারটা হলো, আপনি কি কল্পনা করতে পারেন যে মিশরে এক ব্যক্তির আক্রমণ যাচ্ছে যেখানে এক সেনাবাহিনী ব্যর্থ হয়েছিল, কিন্তু এটা কি ছিল? তার গুণাবলী, তার কৌশল পরিবর্তন করা হয়েছিল। তিনি প্রভুর নামে যাচ্ছিলেন, আমি যে আছি সেই আছি। ব্যাপারটা হলো, তিনি দায়িত্ব নিয়েছেন, তিনি করেছিলেন কারণ তিনি প্রভুর শক্তিতে যাচ্ছিলেন। তার পথে ইসরায়েলকে প্রতিষ্ঠিত দেশে নিয়ে যাওয়ার পথে তিনি তার ভাইয়ের সংস্পর্শে আসেন, তার ধর্ম সম্প্রদায়ের ভাই মোয়াব। এখন মোয়াব কোনোভাবেই বিধর্মী ছিল না, এটা ছিল লোটের কন্যার সন্তান। তাদের এক সন্তান দ্বারা মোয়াবের জন্ম হয়েছিল। এখন সেখানে আমি চাই আপনারা এই দুটি জাতি লক্ষ্য করুন, একে অপরের বিপরীতে। এখানে মিশর ছিল একটি ছোট, ছড়িয়ে ছিটিয়ে ছিল, যাবার জন্য কোনো দেশ ছিল না, কোনো নির্বাহী অথবা কোনো রাজা ছিল না, কিছুই ছিল না, অথবা তাদের মধ্যে কোনো বিশিষ্ট ব্যক্তি, একদল মানুষ তাদের পথে একটি প্রতিশ্রুত দেশে যাওয়ার জন্য। এবং এখানে তাদের মোয়াব দেশের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, এটা প্রতিশ্রুতির ঠিক মাঝে ছিল। আর মোয়াবও যিহোবাতে বিশ্বাসী ছিল এবং তাদের মধ্যে একজন ভাববাদী ছিল এবং ইসরায়েলের একজন ভাববাদী ছিল, তাদের উভয়েরই ভাববাদী ছিল। আর এখন লক্ষ্য করুন, তারা এক স্থানে আসে যে সংগঠিত জাতির ভাববাদী এই অন্য জাতিকে অভিশাপ দিতে নেমে আসে, কারণ সে একজন প্রবাহ তাড়িত ব্যক্তি ছিল, স্থির থাকার কোন নির্দিষ্ট স্থান ছিল না, তাই তারা নেমে আসে। আর এই দুই ভাববাদীকে দেখুন, মৌলিকভাবে বলতে গেলে তাদের উভয়ই ঠিক ছিল, কারণ লক্ষ্য করুন, বিশপ বালাম তাকে বলেছিলেন, এখন তুমি আমার জন্য 7টি বেদী তৈরি করো। 7 হলো ঈশ্বরের পূর্ণ সংখ্যা, যা 7টি মণ্ডলীর যুগের প্রতিনিধিত্ব করে, সৃষ্টির 7 দিন ইত্যাদি। এখন লক্ষ্য করুন, 7 ঈশ্বর সাথে পূর্ণ হন, 7টি বেদী এবং প্রতিটি বেদীর উপর একটি গোবৎস। এখন ঠিক সেই একই বেদী যা তারা ইসরায়েলের শিবিরে রেখেছিল, সেখানে তারা ইসরায়েলে একই বেদী তারা এখানে নিয়ে আসে এবং একই বলিদান, একটি গোবৎস আর একটি গৌবৎস, একজন ভাববাদী আর একজন ভাববাদী, দুটি জাতি বিপরীতে। আমরা যে দিনে বেঁচে আছি তার একটি খুব নিখুঁত উদাহরণ। যদি আমাদের এটিতে যাওয়ার সময় থাকে, লক্ষ্য করুন, ঈশ্বর দৃষ্টান্তে এটি করেছেন যেন আমরা খুঁজে বের করতে পারি সমান্তরাল ভাবে। এখন বিলিয়াম প্রতিটি বেদিতে একটি গোবৎস চেয়েছিলেন। এটি একটি আসন্ন মসিহের প্রতি তার বিশ্বাসের কথা বলছিল। একটি মেষ, একটি পুরুষ মেষ, এটি একই বলি যা তারা ইসরায়েলে করেছিল, ইসরায়েলের শিবিরে, এখানে উপরে মোয়াবে। মৌলিকভাবে তারা উভয়ই সঠিক ছিল, কিন্তু লক্ষ্য করুন, বুনিয়াদী মতবাদে কিন্তু ইসরায়েলের শিবিরে একজন ভাববাদীর মধ্যে ঈশ্বরের গুণাবলী ছিল, এবং ঈশ্বরের বাক্য, তিনি সেই যুগে ঈশ্বরের প্রতিশ্রুতির সঙ্গে থাকলেন, কারণ তিনি প্রতিশ্রুত দেশে যাওয়ার রেখায় ছিলেন। দেখুন, এখন যতদূর মৌলিক অংশে বিলিয়াম বালাককে মসির মতোই চিহ্নিত করা যেতে পারে, কিন্তু আপনারা দেখুন, মসি ঈশ্বরের সঠিক ভাববাদী হয়ে শুধুমাত্র মৌলিক অংশ ছিল না, কিন্তু ঈশ্বরের পরিচয় ছিল। দেখুন, তিনি দায়িত্বে ছিলেন ঠিক সেই সময়ের জন্য যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, নোহের সময়ের জন্য নয়, কিন্তু সেই সময়ের জন্য। আমি তোমাদের এমন এক দেশে লইয়া যাব যা দুগ্ধ মধু প্রবাহী। তারা তাদের পথে ছিল, এবং ইসরায়েল তাদের ভাববাদী মসি সেই যুগের বার্তার সঙ্গে চিহ্নিত হয়েছিল। মসির মধ্যে ঈশ্বরের গুণাবলী প্রকাশিত হয়েছিল। আগুনের একটি স্তম্ভ তাকে অনুসরণ করছিল, কার্যে তার প্রায়শ্চিত্ত ছিল, এটা বলার অপেক্ষা রাখে না, কিন্তু কার্যে ছিল, কি হবে তা নয়, কিন্তু বর্তমান। লক্ষ্য করুন, তার কাছে একটি পিতলের সাপ ছিল যা মানুষের অসুস্থতা ও রোগের জন্য উপরে তোলা হয়েছিল। তাই মসি ঐশ্বরিক আরোগ্যকরণ অনুশীলন করেছিলেন। তার প্রায়শ্চিত্ত ছিল পিতলের সাপ, এক প্রতীকী যে ঈশ্বর শিবিরে ছিলেন, আর লোকেরা সেই পিতলের সাপের দিকে তাকিয়ে সুস্থ হয়ে উঠছিল। তাকে অনুসরণ করে একটি প্রহত প্রস্তরও ছিল, এবং এটি ছিল ঈশ্বরকে চিহ্নিত করা, তাদের মাঝে জীবনের জল রাখা, আনন্দ ও পরিত্রাণ, যেন তারা বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এটা ছিল এক প্রকার, প্রান্তরে সেই প্রহত প্রস্তরটি ছিল খ্রিস্টের এক প্রকারের প্রহত হওয়া। তখন তারা প্রতিশ্রুতির দিকে যাত্রা করছিল, এটি ছিল আরেকটি প্রকাশ, ঈশ্বরের গুণাবলী দেখানোর জন্য। বাক্যের সঙ্গে এই অন্যটি কতটা ভিত্তিযুক্ত ছিল তাতে কিছু যায় আসে না। তার মধ্যে মৌলবাদ, এর সাথে শনাক্তকরণ, এবং তাদের মধ্যে ঈশ্বরের গুণাবলী ছিল। ঈশ্বর নিজেকে চিহ্নিত করেছেন, দুইজন ভাববাদী, উভয়ই ভাববাদী এবং উভয়ই মৌলবাদী, কিন্তু ঈশ্বর মসির মধ্যে তার গুণাবলী চিহ্নিত করেছিলেন, কারণ তার সঙ্গে ঈশ্বরের গুণাবলী ছিল। এখন আবার ঈশ্বরের বৈশিষ্ট্য সর্বদা অতি প্রাকৃত, কারণ তিনি অতি প্রাকৃত, ঈশ্বর অতি প্রাকৃত। এটা অস্বাভাবিক সবসময় আধুনিক চিন্তাধারার কাছে, আপনারা সেটা জানেন। ঈশ্বর সবসময় বিরক্ত করেছেন অতীতের প্রতিটি যুগে ধর্মীয় গোষ্ঠীদের। একবারও কখনো একজন ব্যক্তি বা মানুষের একটি গোষ্ঠী কখনো একটি বার্তার উপর নিজেদেরকে একত্রে সংগঠিত করেনি, কিন্তু তারা মারা যায় এবং চলে যায়, আর কখনো উত্থাপিত হয়নি। কোনো ইতিহাস নেই লুথেরান, প্রেসবিটেরিয়ান, ম্যাথডিস্ট, ব্যাপটিস্ট, প্যান্টিকোস্টাল ইত্যাদি, যখন তারা এটিকে দলবদ্ধ করতে যায়, কখনো উত্থাপিত হয়নি। ঈশ্বর কোন ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত ভাবে আদান প্রদান করেন, লক্ষ্য করুন, তার চিন্তা করার পদ্ধতিতে খুব অস্বাভাবিক। দেখুন, আমরা একটি প্রবণতায় নেমে পড়ি, আর আমাদের এটিকে এভাবে বিশ্বাস করতে হবে। তারপর ঈশ্বর তার প্রতিশ্রুতি দেওয়া বাক্য নিয়ে আসেন, এবং সেই বাক্যে নিজেকে চিহ্নিত করেন। এই দলটি এটিতে যেতে পারে না, কারণ এটি এতে বিশ্বাস করে না। দেখুন, এটি নিজেই এটি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। জোসেফের মতো তিনি দাউদের পুত্র ছিলেন এবং একজন ভালো মানুষ ছিলেন। মরিয়মের স্বামী জোসেফ, তিনি একজন ভালো মানুষ ছিলেন এবং নিঃসন্দেহে বাইবেল শাস্ত্র ক্রমাগত পড়তেন এবং একজন মসিহের আগমনের বিষয়ে খুঁজছিলেন এবং শাস্ত্র কি বলে তা জানা উচিত ছিল যে কি ঘটবে। যিশাইয়া বলেছেন এক কন্যা গর্ভবতী হইবে। ঠিক আছে, এখন সে এই যুবতী মেয়েটির সাথে যাচ্ছিল, মরিয়ম সম্ভবত 18 বছর বয়সী এবং সে সম্ভবত একটু বড় ছিল, এবং তারপর যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তখন দেখা যায় সে মা হতে চলেছে। এখন এটা বিশ্বাস করার জন্য জোসেফের কাছে কঠিন ছিল, কোন সন্দেহ নেই, কিন্তু মরিয়ম তাকে গাবরিয়েলের সঙ্গে সাক্ষাতের বিষয়ে বলেন। কিন্তু আমরা লক্ষ্য করি তার চরিত্র যেভাবে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল তাতে তিনি সন্দেহ করেছিলেন। এখন তাকে বিয়ের আগেই মা হতে দেখা গেছে এবং বাইবেলে এর শাস্তি হল মৃত্যু, পাথর ছুঁড়ে। একজন অবিবাহিত মহিলা মা হচ্ছেন, তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলতে হতো। ইসরায়েলে কোনো পতিতাবৃত্তি ছিল না, এটা বের করা হয়েছিল। তাই আমরা খুঁজে পাই দ্বিতীয় বিবরণে, এটা আমাদের বলে। এখন আমরা দেখতে পাচ্ছি যে মরিয়ম দেখে মনে হচ্ছে সে জোসেফকে ব্যবহার করার চেষ্টা করছিল শুধুমাত্র তার করা কিছু কাজ থেকে রক্ষা পাওয়ার জন্য একটি ঢাল হিসেবে। কারণ বিয়ের আগেই যদি তাকে মা হতে দেখা যায় তারপর তাকে অবশ্যই পাথর ছুঁড়ে মেরে ফেলা হতো এবং তার এখন এমন একজন থাকতে হবে যে তার জন্য ঢাল হিসেবে দাঁড়াতে পারে, এবং সেটা দেখতে লাগছিল অনেকটা যা সে করার চেষ্টা করছিল। কিন্তু জোসেফ তার বড় সুন্দর চোখের দিকে তাকিয়ে আর সে বলল, জোসেফ, গাবরিয়েল আমাকে বললেন পবিত্র আত্মা তোমার উপর আসিবেন এবং পরাৎপরের শক্তি তোমার উপর ছায়া করিবে। ইহা ঈশ্বর, এই কারণে যে পবিত্র সন্তান জন্মিবে তাহাকে ঈশ্বরের পুত্র বলা যাইবে। এবং জোসেফ তিনি বিশ্বাস করতে চেয়েছিলেন, কিন্তু এটা অস্বাভাবিক ছিল, এমনটা আগে কখনো হয়নি। আজ ঠিক সেই একই রকম, যদি আমার কাছে লোকদের দেখানোর জন্য কোনো উপায় থাকতো যে কোনো কিছুর অস্বাভাবিকতা যদি এটি বাক্য দ্বারা চিহ্নিত করা হয় তবে এর গুণাবলী এটি কি তা প্রমাণ করে, এটি ঈশ্বর কাজ করছেন। জোসেফের এটা জানা উচিত ছিল, তার জানা উচিত ছিল এক কন্যা গর্ভবতী হইবেন, কিন্তু তিনি এ ব্যাপারে সৎ ছিলেন, তিনি গোপনে তাকে দূরে রাখতে চাননি, তবে সে এটা করার কথা ভাবছিল। তখন প্রভুর দূত তাকে স্বপ্নে দেখা দিলেন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন তিনি স্বপ্নে আবর্ভূত হলেন? সেই যুগে কোনো ভাববাদী ছিলেন না, তাদের স্বপ্ন এতই সহজ ছিল এর কোনো ব্যাখ্যার প্রয়োজন ছিল না। বললেন, জোসেফ, দাউদ সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাহার গর্ভে যাহা জন্মিয়াছে তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে। দেখুন, তারপর এটি নিষ্পত্তি হয়। দেখুন, তিনি স্বপ্নে তার কাছে আসেন দ্বিতীয়ত, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই বাক্যটি চিহ্নিত করার জন্য সেখানে কোনো ভাববাদী ছিলেন না যে এই সেই কুমারী যে গর্ভধারণ করবে। দেখুন, তাই তিনি তাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন কারণ তিনি ছিলেন সৎ এবং ন্যায়পরায়ণ এবং একজন ভালো মানুষ ছিলেন। আর আমি বিশ্বাস করি যে কোনো ভালো মানুষের কাছে ঈশ্বর আসবেন কোনো না কোনো ভাবে এবং সেই ভালো মানুষটির প্রতি তার কাজগুলি চিহ্নিত করবেন সেই যুগের জন্য, যদি সেই যুগের জন্য সেই মানুষটিকে ঈশ্বরের কাছ থেকে ডাকা হয়। এখন কিন্তু এটি এতটাই অস্বাভাবিক ছিল, তারা খুব কমই এটি উপলব্ধি করতে পারে, কিন্তু সবসময় সেই সময়ের জন্য প্রতিশ্রুত বাক্য অনুসারে উপস্থিত হওয়া এই সমস্ত অস্বাভাবিকতা। এখন সেখানে কিছু লোক যেতে পারে এবং বলতে পারে, ঠিক আছে, এটা অস্বাভাবিক, এটা ঈশ্বর, এটা অস্বাভাবিক, কিন্তু আপনারা দেখুন এটি বাক্য দ্বারা চিহ্নিত করতে হবে এবং বাক্য ঈশ্বর। দেখুন, তারপরে এই শনাক্তকরণের গুণাবলী চিহ্নিত করে যে এটিকে, কারণ ঈশ্বর বলেছেন এটা ঘটবে আর এটা ঘটে। দেখুন, এর গুণ হল ঈশ্বরের বাক্য চিহ্নিত করা হয়েছে যা ঘটছে তার গুণ দ্বারা। তিনি বলেছেন শেষ দিনে তিনি পবিত্র আত্মা সেচন করবেন, তিনি এটা করেছেন। এর বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করে যে এটি ঈশ্বর তার বাক্য প্রতিশ্রুত করেছে। দেখুন, এটি সর্বদা নিজেকে শনাক্ত করে। এখন সবসময় প্রতিবার বাক্য সংশোধন করে যখন বাক্য ভুল বলা হয়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন এটি নোহের সময়ে যা সেই বৈজ্ঞানিক যুগকে সংশোধন করেছিল যে ঈশ্বর আকাশ থেকে বৃষ্টি নামিয়ে আনতে যাচ্ছেন এটা মসি, দেখুন এটি সংশোধন করেছিল যখন তারা সবাই মিশরে বসতি স্থাপন করেছিল ইত্যাদি। কিন্তু ঈশ্বরের বাক্যকে চিহ্নিত করতে আসতে হবে এবং বাক্যের সত্যতা ত্রুটি সংশোধন করে। আমাকে কিছু জিজ্ঞাসা করতে দিন, আমরা এখানে একটু গভীরে যেতে পারি। আমার শিক্ষা বা মতবাদ প্রচার করার কথা নয়, তবে আমি আপনাদের একটি বিষয় জিজ্ঞাসা করি। যিশু বাক্য ছিলেন, আমরা সেটা জানি, বাইবেল বলেছে এটা। যোহন লিখিত সুসমাচার প্রথম অধ্যায়, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন, এবং বাক্য দেহ ধারণ করিলেন এবং আমাদের মধ্যে বাস করিলেন। তিনি এখনো বাক্য, অতঃপর যখন তিনি তাদের চিন্তা ভাবনা উপলব্ধি করতে পারতেন তখন তাদের জানা উচিত ছিল যে এটি সেই বাক্য, কারণ ঈশ্বরের বাক্য বলেছেন যে তিনি তা করবেন, তিনি ছিলেন সেই ভাববাদী। এখন লক্ষ্য করুন, আমরা খুঁজে পাই যে তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন প্রায় 12 বছর বয়সে তিনি কুটির বাস পর্বে গেলেন আর সেখানে নিস্তার পর্ব পালন করতে গিয়েছিলেন, এবং তাদের ফেরার পথে তারা 3 দিনের যাত্রা করেছিল এবং তারা তাকে ভুলে যায়, উপলব্ধি করে, চিন্তা করে, বরং অনুমান করে যে তিনি তাদের লোকদের মধ্যে ছিলেন। আমরা এর থেকে একটি শিক্ষা নিতে পারি, আজও ঠিক একই রকম। এখন আপনারা ম্যাথডিস্ট, ব্যাপটিস্ট, প্রেসবিটেরিয়ান, লুথারান, ক্যাথলিক, আপনারা যাই হন না কেন, দেখুন আপনারা একই জিনিস করছেন। আপনারা উপলব্ধি করছেন কারণ ওয়েসলির একটি মহান পুনরুজ্জীবন ছিল, লুথারের একটি মহান পুনরুজ্জীবন ছিল, আর পেন্টিকোস্ট একটি মহান পুনরুজ্জীবন ছিল। আপনারা উপলব্ধি করছেন যে তিনি মানুষের মধ্যে আছেন যখন কখনো কখনো তিনি সেখানে নেই। তারা তাকে খুঁজতে গেলেন, তারা তাকে কোথায় খুঁজে পেয়েছিল, যেখানে তারা তাকে ছেড়ে গিয়েছিল, জেরুসালেমে। আর যখন তারা তাকে খুঁজে পান তখন তিনি কি করছিলেন, একটি ছোট বালক, 12 বছর বয়সী, সম্ভবত কোনো বিদ্যালয়ে প্রবেশ করেনি, তার মা তাকে যা শিখিয়েছিল ততটাই, এবং এখানে তিনি মন্দিরে ছিলেন, সেই পুরোহিতদের সাথে ঈশ্বরের বাক্য নিয়ে কথোপকথন করছিলেন, এবং তারা এই শিশুর বুদ্ধিতে বিস্মিত হয়েছিল, কেন, তিনি বাক্য ছিলেন। এখন দেখুন, এখন আপনাদের ক্যাথলিক লোকদের অসম্মান না করে যারা মরিয়মকে ঈশ্বরের মা বলেন, কিন্তু শুধু আমাকে এখানে একটি ছোট ত্রুটি আপনাদের দেখাতে দিন। যদি মরিয়মের উপর মণ্ডলী নির্মিত হতো, দেখুন তাহলে কি ঘটত। এখন সে এসে বলল, ও তোমার পিতা এবং আমি কাতর হইয়া তোমার অন্বেষণ করিতেছিলাম। সেই বিবৃতিটি দেখুন, সে তখন তার নিজের সাক্ষ্য কলঙ্কিত করে। সে বলেছিল, তোমার পিতা এবং আমি কাতর হইয়া তোমার অন্বেষণ করিতেছিলাম। সেই বাক্যটি দেখুন, তিনি বাক্য ছিলেন, তিনি বললেন আমার পিতার কার্যে আমাকে থাকিতেই হইবে, ইহা কি জানিতে না। বাক্য সংশোধন করে, সেটা দেখুন, ঠিক সেখানে সেই পুরোহিতদের সামনে সে তার সাক্ষ্য নষ্ট করেছিল, বলেছিল যে সে পবিত্র আত্মার দ্বারা গর্ভধারণ করেছিল, আর এখানে সে বলেছিল যে যোসেফ তার পিতা। দেখুন বাক্য তার দ্রুত ধরে ফেলে, তিনি বাক্য ছিলেন। এখন আপনারা জানেন একটি 12 বছরের ছেলে তা করবে না, তিনি বাক্য ছিলেন, তিনি সেই যুগের কথ্য বাক্য ছিলেন। তাই খ্রিস্টের মধ্যে ঈশ্বরের চিহ্নিত বৈশিষ্ট্য ছিল, তিনি ভুলগুলো সংশোধন করেছিলেন। তিনি বলেছিলেন, তারা বলেছিল কেন, আমরা মসির শিষ্য। দেখুন তিনি বলেছিলেন, তোমরা যদি মসির শিষ্য হতে তবে তোমরা আমাকে জানতে। তিনি আমার সম্পর্কে লিখেছেন, মসি বলেছেন, তোমার ঈশ্বর সদাপ্রভু আমার মতো একজন ভাববাদীকে উত্থাপন করবেন, তোমরা আমাকে চিনতে পারতে যদি তোমরা মসিকে চিনতে। আর দেখুন বাক্য সবসময় সেই সময়ের ত্রুটি সংশোধন করে, কিন্তু জনগণ তা বিশ্বাস করতে চায় না, তারা ঠিক একইভাবে ঝুলে থাকে। কিন্তু যিশু তার নিজের মাকে সংশোধন করেছিলেন, তার মা ভুল ছিল, কারণ তিনি ইতিমধ্যে বলেছিলেন যে সে পবিত্র আত্মার দ্বারা তার মধ্যে গর্ভধারণ করা একটি শিশু ছিল, এবং এখানে সে তার সাক্ষ্য ফিরিয়ে নেয় এবং বলে যে যোসেফ তার পিতা ছিলেন যিশু। এখন যদি তিনি যোসেফের পুত্র হতেন, যদি তিনি তার পিতার কার্যে ক্ষেত্রে থাকতেন, তিনি কাঠমিস্ত্রির দোকানে থাকতেন, কিন্তু তিনি তার পিতার কার্যে ছিলেন, সেখানে মন্দিরে সেই সংস্থাগুলিকে তিরস্কার করছিলেন। দেখুন তিনি তার পিতার কার্যে ছিলেন, মাত্র 12 বছর বয়সী বালক, আমার পিতার কার্যে আমাকে থাকিতেই হইবে, ইহা কি জানিতে না। আপনি কি লক্ষ্য করেছেন যখন যিশু শয়তান দ্বারা প্রলুব্ধ হয়েছিল, সেখানে তার গুণাবলী, যখন তিনি তার প্রলোভনে ছিলেন, তাকে ঈশ্বর হিসেবে চিহ্নিত করেছিলেন, কারণ তিনি বাক্যের সাথে ছিলেন। দেখুন এটা লেখা আছে, শয়তান বলেছিল, যিশু বলেছিলেন, এটাও লেখা আছে, বাক্যের সাথে থাকলেন। ঈশ্বর বিভিন্ন সময়ে, আমরা এখানে পড়ি, ঈশ্বর বিভিন্ন সময়ে, এটা পুরনো সময়ে, বহু ভাগে, বহু রূপে দর্শন দ্বারা তার ভাববাদীদের কাছে নিজেকে প্রকাশ করেছেন। এটি ছিল একজন ভাববাদীর গুণ, যখন তিনি কিছু ভবিষ্যৎবাণী করেন আর সেটা ঘটে। এখন এটাই তার প্রমাণিতকরণের বৈশিষ্ট্য যে ঈশ্বর তার সাথে ছিলেন। তারপর তাকে সেই দিনের জন্য বাক্যটি ব্যাখ্যা করার অধিকার দেয়, কারণ ঈশ্বরের বাক্য ভাববাদীদের কাছে আসে, ভাববাদীদের গুণ যা তিনি ভবিষ্যৎবাণী করেন। বাইবেল বলে যদি একজন সেখানে থাকেন এবং সে যা বলে যদি তা বাস্তবায়িত হয় তাহলে আপনি তার কথা শুনুন, কিন্তু যদি তা না হয় তাকে বিশ্বাস করবেন না, তাকে ভয় করবেন না। কিন্তু আমার যদি আমার বাক্য তার মধ্যে না থাকে, কিন্তু যদি তা ঘটে তাহলে আমার বাক্য তার মধ্যে রয়েছে, এটাই তার পরিচয়, এটাই একজন ভাববাদীর বৈশিষ্ট্য। এখন ঈশ্বর বিভিন্ন সময়ে এভাবেই তিনি মানুষের কাছে তার নিজের পরিচয়ের গুণাবলী দেখিয়েছেন। একজন ব্যক্তির দ্বারা কথা বলার মাধ্যমে যাকে ভাববাদী হওয়ার জন্য আহ্বান করা হয়েছিল। এখন বাইবেল বলে যে ঈশ্বর বিভিন্ন সময়ে বহুরূপে ভাববাদীদের মাধ্যমে পিতৃলোকদের সাথে কথা বলেছেন। আমরা দ্বিতীয় পিতরে আরো পড়ি যে ঈশ্বরের সম্পূর্ণ বাক্য তাদের দ্বারা লেখা হয়েছিল। মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া বাইবেল লিখিয়াছেন, তারা ভাববাদী ছিলেন, বাক্য তাদের কাছে আসে এবং তারা এটি লিখেছিলেন অনুপ্রেরণার দ্বারা। প্রথমে তারা চিহ্নিত ভাববাদী ছিলেন, তারপর তারা অনুপ্রেরণার বাক্য লিখেছিলেন এবং তাদের কাছে ঐশ্বরিক প্রকাশের ব্যাখ্যা ছিল, কারণ এটি মানুষের মধ্যে ঈশ্বর ছিলেন। এখন এইভাবে তিনি তার পরিচয়ের গুণাবলীর মাধ্যমে নিজেকে প্রকাশ করেছেন। তাদের দর্শন প্রমাণিত করে তাদের মধ্যে ঈশ্বরের গুণাবলী ছিল, নিজেকে মানুষের কাছে প্রকাশিত করেছেন। এখন এটাই একমাত্র উপায় যে তিনি খ্রিস্ট ছিলেন, একজন ভাববাদী শুধুমাত্র একটি ক্ষুদ্র ভাগ। খ্রিস্ট ছিলেন ঈশ্বরের পূর্ণতা এবং ঈশ্বর খ্রিস্টের মধ্যে ছিলেন, জগতের সাথে নিজের সম্মিলন করছিলেন এবং তার গুণাবলী তাকে চিহ্নিত করেছিল। তিনি কি ছিলেন? এতটুকু যে তিনি বলেছেন, আমার পিতার কার্য যদি না করি তবে ইহা বিশ্বাস করিও না। যদি আমার পিতার চরিত্র না থাকে তবে আমাকে বিশ্বাস করিও না, আমার দাবিগুলোকে বিশ্বাস করিও না। যদি আমি আমার মধ্যে আমার পিতার চরিত্র না পাইয়া থাকি তবে এটি বিশ্বাস করিও না। এখন তার গুণাবলী কখনো পরিবর্তন হয় না। ঈশ্বর তার চরিত্র পরিবর্তন করতে পারেন না, যেমন একটি মেষ শাবক তার চরিত্র পরিবর্তন করতে পারে না বা অন্য কোন জিনিস তার চরিত্র পরিবর্তন করতে পারে না, কারণ যতক্ষণ এটি আসল ততক্ষণ এটি আসল। আর যদি আপনি কিছু পরিবর্তন করেন তাহলে আপনি এটির আসল রূপ থেকে পরিবর্তন করেছেন। এটা ঠিক যেমন আপনি একটি শুকর নিতে পারেন এবং আপনি একটি শুকরকে স্নান করাতে পারেন এবং সেই রং পায়ের নখের উপর লাগাতে পারেন, মহিলারা যেমন করে, এবং লিপস্টিক দিয়ে এটিকে ঠিক করুন এবং একটি সুন্দর পোশাক পরিয়ে দিন। সেই শুকরটিকে বাইরে নিয়ে আসুন, সে সরাসরি পঙ্খে চলে যাবে, গড়াগড়ি দিতে থাকবে। কেন? সে একটি শুকর, এটাই সবকিছু। কিন্তু আপনারা জানেন, আপনারা করবেন না, একটি মেষ শাবক তা করবে না, সে পঙ্খে যাবে না, তার এর সাথে কিছু করার নেই, এটি তার বৈশিষ্ট্য। দেখুন, আপনি তাকে একই ধরনের পোশাক পরাতে পারেন তবে সে করবে না, সে নিশ্চিত যাবে না। বাহ্যিক রূপ কোন অর্থ রাখে না, এটা অন্তরে। এখন ঈশ্বর হলেন সমস্ত জীবনের উৎস, এটি বুঝতে ব্যর্থ হবেন না। আমি চেষ্টা করছি আমার মধ্যে যা আছে আপনাকে কিছু দেখানোর জন্য। দেখুন, এটা আপনাদের ভালোর জন্য, বন্ধুরা, এটা আপনাদের জন্য। দেখুন, আমি এখানে শুধু দেখার জন্য আসিনি, আমি এখানে আসিনি, অন্য কোথাও যাওয়ার স্থান ছিল না। আমি এখানে এসেছি কারণ আমি এখানে আসার জন্য অনুভব করেছি, আমি অনুভব করেছি যে প্রভু আমাকে যে সেবা কার্য দিয়েছেন তা এখানকার লোকদের মধ্যে দেখাতে হবে। আর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন ঈশ্বর আসলে কি। তিনি তার প্রতিশ্রুত বাক্য, তিনি সর্বদাই বাক্য এবং তিনি প্রতিশ্রুত গুণাবলীর দ্বারা নিজেকে চিহ্নিত করেন। একটি নির্দিষ্ট চরিত্র একটি নির্দিষ্ট সময়ে উত্থাপিত হবে, এটি বাক্যে রয়েছে। তাহলে এই ব্যক্তির বৈশিষ্ট্য যা উঠে আসার কথা তা চিহ্নিত করে যে ইনি সে ব্যক্তি। এই কারণে যিশুকে হতে হয়েছিল তিনি যা ছিলেন, তাদের এটা দেখা উচিত ছিল। এতে অবাক হওয়ার কিছুই নেই যে তারা অন্ধ ছিল। বললেন, তিনি অনেক আলৌকিক কাজ করার পরেও তারা বিশ্বাস করতে পারেনি, কারণ যিশাইও বলেছেন তাদের চোখ রয়েছে কিন্তু দেখতে পায় না এবং কান রয়েছে কিন্তু শুনতে পায় না। দেখুন, প্রতিটি যুগে, শুধুমাত্র তার যুগে নয় কিন্তু প্রত্যেক যুগে কিভাবে ঈশ্বর বিভিন্ন সময়ে বহুরূপে, এখনো তারা এটি বুঝতে পারেনি। এখন তার গুণাবলী কখনো ব্যর্থ হয় না, এটা সবসময় একই। এখন মনে রাখবেন, তার গুণাবলী, ঈশ্বরের গুণাবলী ব্যর্থ হতে পারে না। যদি তা হয় তাহলে ঈশ্বর ব্যর্থ হয়েছেন। এবং বাইবেল বলে ইব্রীয় 13:8 যে যিশু কল্য অদ্য এবং অনন্তকাল একই আছেন, অতএব তিনি অপরিবর্তনীয় ঈশ্বর। আদিতে তিনি যে চরিত্রে ছিলেন এখনো সেই চরিত্রে তিনি আছেন। তিনি যেভাবে কাজ করেছিলেন, যে কোনো সময় তিনি যে কোনো কাজ করেছেন, তিনি প্রতিবার সে একইভাবে করেন। যদি তিনি না করেন তবে তার চরিত্র বদলে গেছে, দেখুন, এবং তার গুণাবলী এমন কিছু প্রদর্শন করবে যা ঈশ্বর নয়, দেখুন। তাই আমরা জানি না কোথায়। যেমন পল বলেছেন, বস্তুত তুরির ধ্বনি যদি অস্পষ্ট হয় কে যুদ্ধের জন্য সুসজ্জ হইবে। যদি তড়িধ্বনি যদি অস্পষ্ট হয়, এখন যদি তড়িধ্বনি বলে পশ্চাৎপসরণ, এটাই আমাদের করতে হবে, পিছু হটতে হবে। তড়িধ্বনি যদি বলে আক্রমণ, আমাদের আক্রমণ করতে হবে। কিন্তু তড়িধ্বনি কি? ঈশ্বরের বাণী। এটা ঈশ্বরকে চিহ্নিত করে, এটা উপরে যাও, বসে পড়ুন, পিছু হাঁটুন, অস্ত্র মজুত করুন, এটা যাই হোক না কেন, এটা ঈশ্বরের তড়িধ্বনি। এবং একটি অস্পষ্ট ধ্বনি যখন বাইবেল বলে একটি নির্দিষ্ট বিষয় ঘটতে চলেছে, কেউ বলেন ও এটা অন্য সময়ের সেটা, তখন সেখানে একটি অস্পষ্ট ধ্বনি, তখন আপনি কি করবেন তা জানেন না। যিশু বলেছেন, আমার প্রাণ সমর্পণ করিতে এবং পুনরায় তা গ্রহণ করিতে আমার ক্ষমতা আছে। সেখানে কোনো অনিশ্চিত ধ্বনি নেই। মহিলাটি বললেন, আমি জানি মশীহ আসিতেছেন, তিনি যখন আসবেন তখন আমাদিগকে সকলেই জ্ঞাত করিবেন। তিনি বলেছিলেন, আমি তিনি, সেখানে কোনো অনিশ্চিত ধ্বনি নেই। আমি তিনি, আহা, আমেন। তারা বলেছিল, আমাদের পিতৃপুরুষেরা প্রান্তরে মান্না খাইয়াছিল। তিনি বলেছিলেন, তাহারা প্রত্যেকেই মরিয়া গিয়াছে। তিনি বলেছিলেন, আমি সেই জীবন্ত খাদ্য যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। কোনো অস্পষ্ট ধ্বনি নয়, আমি এদন উদ্যানের জীবন বৃক্ষ না, এটা কোনো অস্পষ্ট ধ্বনি নয়, অবশ্যই নয়, এটা অস্পষ্ট নয়। তিনি যা কিছু করেছেন তাতে তিনি নিশ্চিত ছিলেন। বাইবেল একটি অস্পষ্ট ধ্বনি প্রদান করে না, এটি ধ্বনিতে ঈশ্বরের গুণাবলী চিহ্নিত করে। যিশু বলেছেন, যখন লিখিত সুসমাচার 10:37, আমার পিতার কার্য যদি না করি, আমার পিতার গুণাবলী আমার কাছে নেই, তবে আমাকে বিশ্বাস করিও না। তারা এক, তারা আমার মধ্যে তার চরিত্র প্রমাণিত করে, তার গুণাবলী, কারণ পিতা বাক্য, আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন, এবং ঈশ্বরের গুণাবলী সেই যুগের জন্য তার প্রতিশ্রুতি দ্বারা প্রকাশিত হয়। এখন তিনি যদি মসির সময় থাকতেন তাহলে তা কাজ করতো না, এবং যদি মসি তার সময় বাস করতেন তবে এটি কাজ করতো না। তিনি যদি নোহের সময় বাস করতেন তাহলে এটা কাজ করতো না, অথবা যদি নোহ তার সময় বাস করতেন। নোহ সেই দিনের জন্য বিষয়গুলি ভবিষ্যৎবাণী করেছিলেন এবং তার গুণাবলী এবং তিনি যা করেছিলেন তা তাকে ঈশ্বরের বাক্য দ্বারা চিহ্নিত করেছিল। মসিও একই কাজ করেছিলেন। এবং এখানে যিশু আসেন এবং বাক্য যিশু খ্রিস্টের মধ্যে প্রমাণিত হয়, যা সেই যুগের জন্য প্রতিশ্রুত হয়েছিল বাক্যের গুণাবলীর দ্বারা, যা ঈশ্বর। আমেন। পবিত্র আত্মার সেচন শেষ দিনে সাধারণ মানুষের উপর, মানুষের মধ্যে ঈশ্বরের গুণাবলী চিহ্নিত করেছে। তিনি এটা প্রতিশ্রুতি করেছেন, এটি বাক্য, তিনি বলেছেন তিনি এটা করবেন, কেউ এটি নিয়ে নিতে পারবে না, তিনি বলেছেন তিনি এটা করবেন। তাই এই সমস্ত বিষয় যা তিনি প্রতিশ্রুতি করেছেন তিনি তা করেন, এটি তার গুণাবলীকে চিহ্নিত করে। হ্যাঁ মশায়, এটা বিশ্বাস করবেন না, আমার দাবি বিশ্বাস করবেন না যদি আমার গুণাবলী ঈশ্বরের না হয়। এখন যখন 14:12 লক্ষ্য করুন, যে আমাতে বিশ্বাস করে তিনি বলেছেন, আমার পরিচয় পেয়েছে, আমার গুণাবলী পেয়েছে। যে আমাতে বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে, এটি চিহ্নিত করে যে খ্রিস্টের চরিত্র তার মধ্যে রয়েছে, তার গুণাবলীগুলি প্রদর্শন করছে। আমেন। আমি এই মুহূর্তে বেশ ধার্মিক বোধ করছি যদি আমি কর্কশ হই। হ্যাঁ মহাশয়, ও আমার, দেখুন, এতে কোনো ভুল নেই। তার প্রাণ, যে আমাতে বিশ্বাস করে আমি যে সকল কার্য করিতেছি সেও করিবে। দেখুন, এটি গুণাবলী চিহ্নিত করে। একই কথা তিনি বলেছেন, যদি আমার চরিত্রটি আমার পরিচয় না দেয় ঈশ্বর তার মধ্যে, তাহলে তিনি তাকে বিশ্বাস করবেন না। এখন তিনি আরো বলেছেন যে তাকে তার মধ্যে চিহ্নিত করা হবে, তারপর এটি যদি তাকে শনাক্ত না করে তবে তিনি যা বলেন তা তিনি নন। এবং আজ যদি খ্রিস্ট নিজেকে শনাক্ত না করেন, খ্রিস্টের বৈশিষ্ট্য আমাদেরকে খ্রিস্টের হিসেবে চিহ্নিত করে, বাক্য বিশ্বাস করে, যিশু বাক্য ছিলেন, তাই তাকে সে বাক্যে বিশ্বাস করতে হয়েছিল। এবং আমরা কিভাবে বলতে পারি যে আমরা খ্রিস্টে এবং বাইবেলের কোন বাক্যকে অস্বীকার করতে পারি? খ্রিস্টের পবিত্র আত্মা হল আপনার মধ্যে ঈশ্বর, এবং এটি প্রতিটি প্রতিশ্রুতিকে আমেন বলবে। বাইবেল বলে আর যাহারা বিশ্বাস করে এই চিহ্নগুলি তাদের অনুবর্তী হইবে। ঈশ্বরের আত্মা বলে আমেন। দেখুন, তাদের একজন বলে, না না, সেটা অন্য যুগের জন্য ছিল, যা শুধুমাত্র শিষ্যদের জন্য ছিল। তোমরা সমুদয় জগতে যাও, সমস্ত সৃষ্টির নিকটে সুসমাচার প্রচার করো, যে বিশ্বের কোন স্থানে বিশ্বাস করে এই চিহ্নগুলি তাহাদের অনুবর্তী হইবে। একই জিনিস কল্য, অদ্য এবং অনন্তকাল একই গুণাবলী চিহ্নিত করা হয়েছে। এটি ইব্রীয় এক এক। ঈশ্বর বহুভাগে ভাববাদীগণের দ্বারা পিতৃলোকদিগকের সাথে কথা বলিয়াছেন, খ্রিস্টকে প্রমাণিত করেন আজ পুনরুত্থিত একই গুণাবলীর দ্বারা যা তিনি বিভিন্ন সময়ে করেছিলেন। আপনারা কি লক্ষ্য করেছেন, ঈশ্বর কখনো তার পথ পরিবর্তন করেন না। পুরাতন নিয়মে যখন একজন স্বপ্নদ্রষ্টা একটি স্বপ্ন দেখেন আর এই স্বপ্ন সঠিক কিনা তা দেখার জন্য দেশে কোনো ভাববাদী ছিলেন না, তাদের অনুসন্ধান করার কোনো উপায় ছিল না। তারা সে ব্যক্তিকে নিয়ে যেত যিনি স্বপ্ন দেখেছেন, তাকে মন্দিরে নিয়ে যেত, হারনের বুকপাটা যিনি মহাজাজক ছিলেন সে পদের উপর। আর এই স্বপ্নদর্শী এই স্বপ্নের কথা বলেন, এটা যতই ভালো শুনতে হোক না কেন, যতই বাস্তব শুনতে হোক, যদি এই পাথরের উপর কোনো অতি প্রাকৃত আলো না আসে, যাকে বলা হয় উরিম ও তুমিম, বাইবেল পাঠকেরা বোঝেন, তারপর আমার কিছু যায় আসে না যে এটি কতটা বাস্তব সময়, এটি তেমন ছিল না। ঈশ্বরের অস্বাভাবিকতা, ঈশ্বরের চরিত্র, তার গুণাবলীকে অতি প্রাকৃত ভাবে প্রদর্শন করতে হতো দেখানোর জন্য যে তিনি বার্তাটিতে নিজেকে প্রমাণিত করেছেন। আমেন। আমি আজ রাতে একই কথা বলি, পুরানো উরিম তুমিম চলে গেছে, কিন্তু বাক্য এখনো সেই জিনিস যা ঈশ্বরের গুণাবলীকে চিহ্নিত করে। আমরা যে সময়টিতে বাস করছি সেই সময়ের প্রতিশ্রুতি, আমরা যে সময়ের মধ্যে বাস করছি সেই সময়ের প্রতিশ্রুতি দ্বারা চিহ্নিত ঈশ্বরের বৈশিষ্ট্য রয়েছে, যা ঈশ্বরকে তিনি যেমন ছিলেন তেমনি করে তোলে। বিভিন্ন সময়ে দেখুন বহুরূপে তিনি ভাববাদী গণের দ্বারা পিতৃলোকদিগকের সাথে কথা বলিয়াছেন। ব্যবস্থা ও ভাববাদীগণ যখন পর্যন্ত, সেই অবধি ঈশ্বরের রাজ্য পর্যন্ত। লক্ষ্য করুন, কিন্তু এই শেষ সময়ে তিনি তখন একই কথা বলেছিলেন, তার পুত্র খ্রিস্ট যীশুর মাধ্যমে ঈশ্বর বিভিন্ন সময়ে বহুরূপে ভাববাদীগণের মাধ্যমে পিতৃলোকদিগকের সঙ্গে কথা বলিয়াছেন। এই শেষকালে একই জিনিস করছেন, তার পুত্র খ্রিস্ট যীশুর মাধ্যমে পিতাদের সাথে কথা বলছেন, তাকে মৃতদের মধ্যে থেকে পুনরুত্থিত করেছেন এবং তিনি আমাদের মধ্যে বাস করেন, নিজেকে প্রমাণিত করেন এবং আমাদের বিষয়গুলি ভবিষ্যৎবাণী করেন, যে তিনি হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারও। যীশু খ্রিস্ট কাল, আজ এবং অনন্তকাল একই। ঈশ্বর বিভিন্ন সময়ে এবং বহুরূপে ভাববাদীগণের মাধ্যমে পিতৃলোকদিগকের সাথে কথা বলিয়াছেন, কিন্তু এই শেষ সময়ে যীশু খ্রিস্ট তার পুত্রের মাধ্যমে, ধর্মগ্রন্থের সাথে হস্তক্ষেপ করা যাবে না। এটা ঠিক, আমি আগেই বলেছি, এই বাক্যের ব্যাখ্যা করার জন্য ঈশ্বরের কারো প্রয়োজন নেই, তিনি তার নিজের বাক্য ব্যাখ্যা করেন। যখন তিনি কিছু বলেন এটা ঘটে, এটি তার ব্যাখ্যা। দেখুন, তাকে বলার দরকার নেই, ঠিক আছে আমি বিশ্বাস করি, এর মানে এই। ঈশ্বর তার নিজের ব্যাখ্যা দ্বারা এটি প্রমাণিত করেন। প্রতিশ্রুতি যদি সেই দিনের জন্য হয়, আমরা লুথারের আলোতে বাঁচতে পারবো না, আমরা ওয়েসলির আলোতে বাঁচতে পারবো না, আমরা তাদের কারো আলোতে বাঁচতে পারবো না। এই দিনের জন্য যে আলোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই আলোতে আমাদের বাঁচতে হবে। যদি মসি মিশরে যেতেন এবং বলতেন, ঠিক আছে আমরা একটি বড় জাহাজ তৈরি করতে যাচ্ছি, আমরা এই দেশ থেকে ভেসে চলে যাব, নীলনদ প্লাবিত হতে যাচ্ছে, তারা শাস্ত্রে ফিরে তাকাতো যে এরকম কোন প্রতিশ্রুতি নেই। সেটা ঠিক, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তিনি নিজেকে ঈশ্বরের ভাববাদী হিসেবে চিহ্নিত করেছিলেন, কারণ তিনি যা বলেছিলেন তা বাস্তবায়িত হয়েছিল। তখন তারা জানলো যে তার কাছে প্রভুর বাক্য আছে। ফরনের বর্ষা ছিল, কিন্তু মসির কাছে বাক্য ছিল। তাই যখন তারা সমুদ্রে নামলো, তখন বর্ষাগুলো সমুদ্রের নিচে চলে যায় এবং মসি ইসরায়েলকে সমুদ্রের ওপরে নিয়ে গিয়েছিল শুকনো ভূমিতে, কারণ তার কাছে বাক্য ছিল এবং তিনি সেই সময়ের বাক্য ছিলেন। মসি সেই সময়ের জন্য প্রকাশিত বাক্য ছিলেন, এলিও সেই সময়ের জন্য প্রকাশিত বাক্য ছিলেন, খ্রিস্ট হলেন প্রকাশিত বাক্য, এবং তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন, আর অল্পকাল গেলে জগত আর আমাকে দেখিতে পাইবে না, কিন্তু তোমরা দেখিতে পাইবে, কেননা আমি তোমাদের সাথে থাকিব, এমনকি তোমাতে পৃথিবীর অন্ত অবধি। যে কার্য আমি করিতেছি তোমরাও করিবে। তিনি এসব প্রতিশ্রুতি দিয়েছেন। এটা কি? এটা ঈশ্বরের গুণাবলী তার বাক্য প্রদর্শন করছে, যেমন তিনি সকল যুগে করেছিলেন। মালাকি 4 তিনি বলেছেন, সদাপ্রভু সে মহৎ ও ভয়ঙ্কর দিন আসিবার পূর্বে, দেখো আমি তোমাদের নিকট এলিও ভাববাদীকে প্রেরণ করিব, সে পিতৃগণের প্রতি সন্তানদের হৃদয় ফিরাইবে। সেই দিন আসিবার পূর্বে তিনি এটা প্রতিশ্রুতি করেছেন। যীশু বলেছেন লোকলিখিত সুসমাচারের 17 অধ্যায়ে, সদমের দিনে যেমন হয়েছিল, মনুষ্য পুত্রের আগমনের সময়ও তাই হবে, যখন মানব পুত্র প্রকাশিত হবেন। যখন প্রকাশ নিজেই প্রকাশিত হয় যে দিনগুলিতে পৃথিবী সদমের মতো হবে, তখন কি হবে? সেই শাস্ত্রের বৈশিষ্ট্যপূর্ণ হবে। ঈশ্বর নিজেকে তার গুণাবলীর দ্বারা প্রমাণিত করেন। তার যে গুণাবলী সবসময় ছিল, তিনি সেটা ছাড়তে পারেন না। শেষ দিনে তিনি তার পুত্রের মাধ্যমে প্রকাশ করেছিলেন। লক্ষ্য করুন কিভাবে ঈশ্বর সবসময় এগুলি করেন। যেমন তিনি কখনোই তার পথ পরিবর্তন করেন না। এই তিন ব্যক্তি যারা আব্রাহামের সাথে কথা বলেছিল, যেমন আমরা সদমের দিনে সেখানে কথা বলছিলাম, আব্রাহাম একজন ব্যক্তি ছিলেন যিনি ঈশ্বরকে বিশ্বাস করতেন। তিনি তার প্রতিশ্রুতিতে ঈশ্বরকে গ্রহণ করেছিলেন। সারা তার স্ত্রী 65 বছর বয়সী, আব্রাহাম 75 বছর বয়সী যখন ঈশ্বর তাকে ডেকেছিলেন। তিনি বলেছিলেন তাদের একটি সন্তান হতে যাচ্ছে, সারার দ্বারা আব্রাহামের একটি সন্তান হবে। এটা একটু হাস্যকর শোনাতে পারে, কিন্তু আমি কল্পনা করি সে ছোট জুতো এবং পিন সব প্রস্তুত রাখে এবং সবকিছু প্রস্তুত, কারণ তারা এই শিশুর জন্ম দিতে যাচ্ছে। প্রথম 28 দিন পরে কেন আব্রাহাম হয়তো সারাকে বলেছিলেন, তোমার কেমন লাগছে প্রিয়? কোনো পার্থক্য নেই, ঈশ্বরের মহিমা হোক, আমরা এটি পেতে যাচ্ছি যেভাবেই হোক। তুমি কিভাবে জানলে? ঈশ্বর তাই বলেছেন। 1 বছর কেটে গেল, তোমার কেমন লাগছে প্রিয়? কোনো পার্থক্য নেই, আমরা এটা পেতে যাচ্ছি যেভাবেই হোক, ঈশ্বর তাই বলেছেন। 5 বছর কেটে গেল, এখন কেমন লাগছে প্রিয়? কোনো পার্থক্য নেই, আমরা এটি পেতে যাচ্ছি যেভাবেই হোক, ঈশ্বর তাই বলেছেন। এটা কি ছিল? তার কাছে ঈশ্বরের প্রতিশ্রুতি ছিল। তিনি ঈশ্বরকে বিশ্বাস করেছিলেন এবং তিনি ঈশ্বরের মতো কাজ করেছিলেন। তিনি প্রতিশ্রুত বাক্যকে ধরে রেখেছিলেন। 25 বছর কেটে গেল, ছোট জুতোগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু সে এখনো তাদের নিজের কাছে রেখেছে। এখন সে বৃদ্ধ এবং কুঁজো হয়ে গেছে এবং তার চেহারা খারাপ হয়ে গেছে এবং সারার গর্ভ মৃতের মতো প্রায় এবং সে বন্ধা। আর তারা কি অবস্থায়? তুমি কেমন অনুভব করছো আব্রাহাম, জাতির পিতা? তার ভণ্ড বিশ্বাসী বন্ধুরা তাকে বলতেন, ঠিক আছে, ঈশ্বরের মহিমা হোক, আমি ভালো অনুভব করি, যেভাবে হোক আমরা সেই শিশুটিকে পেতে যাচ্ছি। কারণ তিনি অবিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের প্রতিশ্রুতিতে স্তব্ধ হননি, কিন্তু তিনি শক্তিশালী ছিলেন, ঈশ্বরের প্রশংসা করতেন, কারণ তিনি সম্পূর্ণরূপে বিশ্বাস করেছিলেন যে ঈশ্বর যা বলেছেন ঈশ্বর তা করতে সক্ষম। আমেন। বিশ্বাসীদের গুণ সেখানে। আপনার বিষয় কি? দেখুন, আমরা আব্রাহামের সন্তানদের বিষয় কি? আমরা কি একটি প্রতিশ্রুতি হিসেবে ঈশ্বরের বাক্যের সঙ্গে এক হয়েছি? এবং আমাদের চারিত্রিক গুণাবলী কি আমাদের পরিচয় দেয় যে আমরা আসলে এটা বিশ্বাস করি? অথবা আমরা কি শুধু মত পরিবর্তন করি, এখান থেকে লাফাই এখানে আর এখানে নিচে আর অনুমান করি আর মত পরিবর্তন করি এই সম্পর্কে? তাহলে আমরা খ্রিস্টান নই, আমরা কেবল বিশ্বাস করছি। কিন্তু যখন আমরা সত্যি সেই প্রতিশ্রুতিতে দাঁড়াই, ঠিক সেখানেই এটিকে আঙুল দিয়ে রাখি এবং এর সাথেই থাকি, আব্রাহাম করেছিলেন। এখন আমরা খুঁজে পাই, একদিন তিনি 3 জন লোককে হেঁটে আসতে দেখলেন। বাইবেল এখানে বলে এটা দিনের গরমের সময় ছিল, প্রায় দুপুর হবে। এই লোকগুলি আসলেন এবং তার সাথে কথা বলছিলেন। আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে 2 জন সদমে নেমে গেলেন। আমি বিশ্বাস করি যে আমরা অন্য রাতে এটি নিয়ে কথা বলেছি, তাদের মধ্যে একজন তার সঙ্গে থেকে গেলেন। এই লোকটিকে দেখুন যাকে তিনি ডেকেছিলেন, যিনি তার সাথে থাকলেন, লোকটা কি করেছিল? একজনকে তার গুণাবলীর দ্বারা চিহ্নিত করা হয়েছিল যে তিনি এলোহিম ছিলেন। এলোহিম বাইবেলের প্রথম শব্দ, আদিতে ঈশ্বর। এখন আপনাদের মধ্যে কোন পণ্ডিত জানেন যে ঈশ্বর শব্দের অর্থ হিব্রুতে এলোহিম, যার অর্থ সর্বশক্তিমান, স্বয়ং সম্পূর্ণ, স্বয়ং বিদ্যমান, যার কারো সাহায্যের প্রয়োজন নেই, যার কারো ব্যাখ্যার প্রয়োজন নেই, তিনি নিজেই করেন। তিনি স্বয়ং সম্পূর্ণ ঈশ্বর, সর্বব্যাপী, সর্বজ্ঞ, সর্বশক্তিমান, তিনি ঈশ্বর। সেখানে তিনি ছিলেন, আর আব্রাহাম এখন এই কুলপতি যিনি বাক্যের অধিকারী ছিলেন, এই ব্যক্তির দিকে তাকালেন। এবং যখন এই ব্যক্তিটি তাবুর দিকে ফিরে গেল, তখন তিনি বললেন, তোমার স্ত্রী সারা কোথায়? বললেন, সে তাবুতে আছে আপনার পিছনে। বললেন, আমি জীবনের সময় অনুসারে আপনার সাথে দেখা করব, আর আমি যে প্রতিশ্রুতি তোমাকে দিয়েছিলাম সে সন্তান তুমি পাবে। আর সারা এটা নিয়ে হেসেছিল, আর যিনি তার সঙ্গে কথা বলেছিলেন তাবুতে, সারা তার পিছনে যা বলেছিল তা তাকে বললেন। এখন আদি পুস্তকে আপনি এটা পাবেন। আমরা জানতে পারি তখন আব্রাহাম এই মানুষটি নিজেকে প্রকাশিত করার পর এটা কি ছিল। ইব্রীয় 4:12 বলে, ঈশ্বরের বাক্য তীক্ষ্ণ, দ্বিধার খড়গ অপেক্ষা শক্তিশালী এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। তিনি জানতেন যে এই লোকটি সে ব্যক্তি। তিনি জানতেন যে তিনি ছাড়া পৃথিবীতে কোনো ভাববাদী নেই, আর সেই জন্য প্রভুর বাক্য তার কাছে এসেছিল, আর তিনি ভাববাদী ছিলেন। আর এখানে বাক্য ভাববাদীর কাছে আসেন। যখন বাপ্তাইজকের সঙ্গে একই ব্যাপার, 400 বছর ধরে কোনো ভাববাদী ছিলেন না। আমার মনে পড়ে, হয়তো ডক্টর ডেভিস এখানে বসে আছেন, আজ রাতে মিশনারি ব্যাপটিস্ট প্রচারক, যিনি আমাকে বিশ্বাসে বাপ্তিস্ম দিয়েছিলেন, আমার সাথে তর্ক করতেন। তিনি বলেছিলেন, বিলি, তুমি এখন শুধু বাচ্চা, তোমাকে আমার কথা শুনতে হবে। আমি বলেছিলাম, ঠিক আছে ভাই ডেভিস, আমি শুনছি। তিনি বলেছিলেন, তুমি দেখো, যখন বাপ্তিস্ম নেননি তাই তিনি বাপ্তিস্ম দিচ্ছিলেন, কিন্তু বাপ্তিস্ম নেননি, কেউ তাকে বাপ্তিস্ম দেওয়ার যোগ্য ছিল না। এটা ভালো ব্যাপটিস্ট ধর্মতত্ত্ব। এবং এখানে যীশু আসেন আর তখন বলেন, যোহন বললেন, আপনার দ্বারা আমারই বাপ্তিজিত হওয়া অবশ্য, আর আপনি আমার কাছে আসিতেছেন। এবং তিনি বললেন, এখন সম্মত হও। তিনি বলেছিলেন, আর তখন যখন সে সম্মত হলো বললেন, আপনারা দেখুন। তারপর যীশু যোহনকে বাপ্তিস্ম দিলেন, এবং যখন তিনি জল থেকে বেরিয়ে আসলেন, তখন আকাশ খুলে গেল, আর সে ঈশ্বরকে কপোতের ন্যায় দেখলেন। নেমে এসে তার উপরে চলে গেল, বললেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। কিন্তু না, ডাক্তার ডেভিসের সাথে একমত না হলেও তিনি ভুল ছিলেন। দেখুন, যোহন ভাববাদী ছিলেন, এবং বাক্য সর্বদা ভাববাদীর কাছে আসে। সুতরাং ভাববাদী যদি দেহ ধারণ করে থাকে, তবে তাকে ভাববাদীর কাছে আসতে হবে, যেভাবে হোক, কারণ তিনি বাক্যের সাক্ষ্য দিচ্ছিলেন এবং তার গুণাবলী তাকে চিহ্নিত করেছিল। এখানে বাক্য আসেন। এখন কি হয়েছিল? যীশুর সামনে যাওয়ার সাথে সাথেই যোহন বললেন, আপনার দ্বারা আমারই বাপ্তিজিত হওয়া আবশ্যক, আর আপনি আমার কাছে আসিতেছেন। যীশু বললেন, এখন সম্মত হও, কেননা এই রূপে সমস্ত ধার্মিকতা আমাদেরকে দেখে সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত। যোহন ভাববাদী হয়ে তিনি বাক্য হয়ে, তিনি ছিলেন বলিদান, এবং তিনি তার পার্থিব সেবা কার্যে প্রবেশ করার জন্য স্থির করছিলেন, এবং বলিদান করার আগে সেটা ধুয়ে ফেলতে হতো, এবং যোহন তাকে বাপ্তিস্ম দিলেন, কারণ তিনি জানতেন, এখন সম্মত হও, কেননা এই রূপে সমস্ত ধার্মিকতা সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত। বলিদান করার আগে সেটা ধুয়ে ফেলতে হতো, আর তাই যোহন তাকে বাপ্তিস্ম দিয়েছিলেন। এটা যীশু যোহনকে বাপ্তিস্ম দিচ্ছিলেন না, যোহন যীশুকে বাপ্তিস্ম দিয়েছিলেন, এখন সম্মত হও। লক্ষ্য করুন, এখানে অব্রাহাম ছিলেন এবং তার কাছে প্রভুর বাক্য ছিল, প্রভুর বাক্য তার কাছে আসে, তিনি ছিলেন ভাববাদী। আর এখন এখানে বাক্য আসে, তিনি তাকে বললেন, অব্রাহাম, অব্রাম নয়, তার কয়েকদিন আগে তার নাম ছিল অব্রাম, এখন এটি অব্রাহাম। তার স্ত্রীর নাম সারি ছিল, এখন সারা, এস এ আর আর এ নয়, এস এ আর এইচ, এ বি আর এইচ এ এম, এ বি আর এ এম নয়, কিন্তু এ বি আর এইচ এ এম, অব্রাহাম। আর এই লোকটি নিজেকে চিহ্নিত করেছিলেন যখন তিনি বলেছিলেন অব্রাহাম, ও আমার। অব্রাহাম বললেন এলোহিম। সেখানে বাক্য এবং ভাববাদী একসাথে উভয় চরিত্র চিহ্নিত করা হয়েছে। এলোহিম, তিনি বললেন, তোমার স্ত্রী সারা কোথায়? বললেন, সে তাবুতে আপনার পিছনে। তারপর অলৌকিক ঘটনা ঘটল, এলোহিম। অব্রাহাম তাকে ডাকলেন স্বয়ং সম্পূর্ণ সর্বশক্তিমান, সর্বশক্তিমান ঈশ্বর। যীশু বলেছিলেন, যখন তিনি পৃথিবীতে ছিলেন, তিনি একই কাজ করেছিলেন যা এলোহিম করেছিলেন, যা তার গুণাবলীকে ঈশ্বরের হিসেবে চিহ্নিত করেছিল। আর তিনি বলেছেন, শেষ সময়ে মনুষ্যপুত্রের আগমনের সময়, যখন তিনি প্রকাশিত হবেন, সেই রূপ পুনরায় হবে যেমন এটা সদমে হয়েছিল। তার লোকদের মধ্যে এলোহিম, সর্বশক্তিমান ঈশ্বর, এটাই শাস্ত্র বলে, লোকদের মধ্যে এলোহিম। 40 বছর ধরে তিনি আমাদের পবিত্র আত্মায় বাপ্তিস্ম দিচ্ছেন, এলোহিম, ঈশ্বর। এবং মণ্ডলী, দেখুন, অব্রাহাম একটি চিহ্ন দেখেছেন, আরেকটি আহ্বান, একটি চিহ্ন, একটি আহ্বান, একটি আহ্বান, একটি চিহ্ন, সেই প্রতিশ্রুত পুত্রের অপেক্ষায়। কিন্তু তিনি যে শেষ চিহ্নটি দেখেছিলেন, শেষ সাক্ষাৎ, প্রতিশ্রুত পুত্রের আগমনের পূর্বে ঈশ্বরের শেষ সাক্ষাৎ, মানব দেহে এলোহিম ছিলেন, তারপর প্রতিশ্রুত পুত্র আসে। আর অব্রাহামের বংশ, প্রতিশ্রুত পুত্র, যীশুখ্রিস্টের জন্য অপেক্ষা করছে, এবং তারা লক্ষণ দেখেছে, পবিত্র আত্মার সেচন, অন্য ভাষায় কথা বলা, ঐশ্বরিক আরোগ্যকরণ ইত্যাদি। কিন্তু যখন মনুষ্যপুত্র প্রকাশিত হবেন, এলোহিম অব্রাহামের রাজবংশের কাছে ফিরে আসবেন এবং সেই একই জিনিস দেখাবেন যা তিনি সেদিন দেখিয়েছিলেন। আমেন। এলোহিম যেমন তিনি ছিলেন, কেন? এটা ঈশ্বরের গুণাবলী হবে। এখন যদি খ্রিস্ট ঈশ্বর হতেন, আর অল্পকাল গেলে জগৎ আর আমাকে দেখিতে পাইবে না, কিন্তু তোমরা দেখিতে পাইবে, কারণ আমি তোমাদিগতে আছি, এমনকি তোমাদিগের মধ্যে অন্ত অবধি, শেষ পর্যন্ত। আমি যে সকল কার্য করিতেছি তোমরা করিবে। যীশু বলেছেন, লোকলিখিত সুসমাচার তার 17 অধ্যায়ে ঠিক আছে, যখন আমরা বিশ্বাস করি এবং এই শেষ দিনগুলি দেখি, এরকম পুনরায় হতে হবে। অতএব ইব্রীয় এক এক ঈশ্বর বিভিন্ন সময়ে ভাববাদীগণের দ্বারা নিজেকে প্রকাশিত করেছেন। এই শেষ দিনে মৃতদের মধ্যে থেকে তার পুত্রের পুনরুত্থান প্রকাশিত করেছেন। মণ্ডলীকে একই গুণাবলী প্রদান করে যা তার ছিল। ইব্রীয় 13:8 কে সঠিক প্রমাণিত করে। এর থেকে কোন পালক তোলা যাবে না, এটি ইগলের পালক। তারা শক্ত হয়ে থাকে কারণ তারা স্বর্গীয় পাখি, তারা তাদের ইগলের খাদ্য খাওয়ায়। এখন আমরা লক্ষ্য করি যে বিভিন্ন সময়ে বহুরূপে তিনি ভাববাদীগণের দ্বারা পিতৃলোকদিগকের সাথে কথা বলিয়াছেন। এই শেষকালে তার পুত্র যীশুখ্রিস্টের মাধ্যমে তাহাকে মৃতদের মধ্যে হইতে পুনরুত্থিত করিয়া, আর এখানে তিনি আমাদের মাঝে 2000 বছর পরে একই যীশু, একজন ভাববাদী নয়, যীশু, হালেলুইয়া, ঈশ্বরের পুনরুত্থিত পুত্র। যীশু বলেছিলেন, একদিন তিনি বলেছিলেন, এই কালের দুষ্ট ও ব্যভিচারী লোকেরা চিহ্নের অন্বেষণ করে আর তাহারা একটি চিহ্ন পাইবে, একটি দুষ্ট এবং ব্যভিচারী প্রজন্ম। কবে পৃথিবী এখনকার চেয়ে বেশি দুষ্ট বা ব্যভিচারী ও বিকৃত ছিল? জোনার দিনে যেমন হয়েছিল, জোনা যেমন 3 দিন ও রাত তিমির পেটে ছিলেন, তাই মনুষ্যপুত্র অবশ্যই 3 দিন ও রাত পৃথিবীর ভিতরে থাকবেন। তারপর একটি দুষ্ট এবং ব্যভিচারী প্রজন্ম একটি চিহ্ন গ্রহণ করে। কি ধরনের একটি চিহ্ন? পুনরুত্থানের চিহ্ন। এবং আজ আমাদের কাছে এটা আছে, 2000 বছর পরেও তিনি জীবিত আছেন। তিনি আমাদের মাঝে আজ রাতে, কাল, আজ এবং অনন্তকাল একই। ঈশ্বরের গুণাবলী দ্বারা নিজেকে প্রমাণিত করছেন, এই সময়ের বাক্য প্রকাশ করছেন যা তিনি করার প্রতিশ্রুতি করেছিলেন। আমেন। সেখানে বাক্য আছে, এখন আপনি কি চিহ্ন বিশ্বাস করবেন? পরের বিষয়, শেষ সময়ে তার পুত্রের দ্বারা তার পরিচয় লক্ষ্য করুন। ঈশ্বর বিভিন্ন সময়ে মোশের সাথে কথা বলেছিলেন। দ্বিতীয় বিবরণ 18:15 বলেছেন, তোমাদের ঈশ্বর সদাপ্রভু আমার সাদৃশ এক ভাববাদী উৎপন্ন করিবেন। এখন দেখুন, এটাই বাক্য, সেটা হলো বাক্য, সেটা ঈশ্বর ছিলেন, এটা মোশি ছিলেন না। মোশি কিভাবে জানবেন? তিনি একজন মানুষ ছিলেন, কিন্তু ঈশ্বর মোশির মাধ্যমে কথা বলে এই কথা বলেছেন। আপনারা কি এটা বিশ্বাস করেন? ঠিক আছে, এখন লক্ষ্য করুন, যীশু, দেখুন কিভাবে তার গুণাবলী এই প্রতিশ্রুত বাক্য সত্য প্রমাণিত করেছেন। তিনি অবশ্যই করেছেন, তাকে এই গুণাবলীর দ্বারা চিহ্নিত করা হয়েছিল যা মোশি বলেছিলেন যে তিনি হবেন। তাদের অনেকেই আজকের মতো মহান নেতাকে দেখতে চান, ও উনি ডাক্তার পিএইচ মুকুমুক, তিনি হার্টফোর্ড ইউনিভার্সিটি থেকে শিক্ষিত, অথবা সে এমন কিছু বড় বড় জায়গা থেকে বেরিয়ে এসেছে। এটা ঈশ্বরের কোনো পরিচয় নয়। না না, এই সম্পর্কে কিছু না, বাক্য ঈশ্বরকে প্রমাণিত করে। দেখুন, যীশু একজন বিদ্বান ছিলেন না, তিনি একজন পুরোহিত ছিলেন না, জগতের কাছে তিনি একজন রব্বিও ছিলেন না, জগতের কাছে তিনি ছিলেন একজন ধর্মত্যাগী। কিন্তু ঈশ্বর তার মাধ্যমে তার বাক্য প্রমাণিত করেছিলেন যা তাকে ইমানুয়েল বানিয়েছিল। এটাই ছিল তার পরিচয়। এখন এখানে যীশু ঠিক তাই করেছিলেন যা বিভিন্ন সময়ে ঈশ্বর বলেছিলেন যে তিনি করবেন। তিনি কি করবেন? মোশের মাধ্যমে বলেছিলেন। এখন দেখুন, তিনি যখন পিতরের সাথে দেখা করলেন, যেমনটি আমরা অন্য রাতে নাটক করেছিলাম, যখন তিনি পিতরের সাথে দেখা করলেন এবং পিতরকে বললেন তা নাম কি, এই চিহ্নটি পিতরের কাছে তার মসীহ হওয়ার দাবি প্রমাণিত করেছিল। কারণ বাক্য বলেছিল, তোমার ঈশ্বর সদাপ্রভু এক ভাববাদী উৎপন্ন করিবেন। আর পিতর আসেন, যিনি তখন সিমন ছিলেন, তিনি যেখানে ছিলেন সেখানে আসেন। যীশু তার দিকে তাকিয়ে বললেন, তোমার নাম সিমন, আর তুমি যোহনের পুত্র। এটি খ্রিস্টের গুণাবলীকে সে বাক্য হিসাবে চিহ্নিত করেছিল যা মসি প্রতিশ্রুতি দিয়েছিলেন। পিতর চিনতে পেরেছিলেন যে সেই চিহ্নটি যীশুকে মসীহ হিসাবে চিহ্নিত করেছিল। ঈশ্বর খ্রিস্টে ছিলেন, শেষ দিনের জন্য অভিষেক। নথানেলের কাছে মনে রাখবেন, তিনি সিমনকে তার নাম বলেছিলেন। এখন দেখুন, নথানেলকে বলেছিলেন সে যা করেছিল, তুমি সেই গাছের তলে ছিলে তখন আমি তোমাকে দেখিয়েছিলাম, সেটা তাকে মসীহ প্রমাণিত করে। বললেন, আপনি ঈশ্বরের পুত্র, আপনি ইসরায়েলের রাজা। তিনি প্রতিষ্ঠিত বাক্যের বৈশিষ্ট্য দ্বারা প্রমাণিত হয়েছিলেন যে তিনি মসীহ হবেন। তোমার ঈশ্বর সদাপ্রভু এক ভাববাদী উৎপন্ন করিবেন। কূপের কাছে সেই মহিলা, তিনি তাকে বলেছিলেন যে সে কি, এবং এটি তাকে এই প্রতিশ্রুত মসীহ হিসেবে প্রমাণিত করেছিল। দেখুন, তার চরিত্র, তার গুণাবলী বাক্য প্রমাণিত হয়েছিল তার গুণাবলী দেখিয়েছিল যে বাক্য ঈশ্বর, তাই খ্রিস্টের মধ্যে ঈশ্বরকে প্রমাণিত করা হয়েছিল। এখন এটা দেখুন, লক্ষ্য করুন, পিতরের কাছে তার নাম ধরে ডেকে তিনি প্রমাণিত হয়েছিলেন। নথানেলকে সে যা করেছিল তা বলে তার কাছে প্রমাণিত হয়েছিলেন। মহিলাটি কি ছিল তা বলে তার কাছে প্রমাণিত হয়েছিলেন। সে কে ছিল, সে কি করেছিল, আর সে কি ছিল, তিনি তার মসীহ হওয়ার গুণাবলী প্রমাণিত করেছিলেন। এটি ছিল মসীহের গুণাবলী। দেখুন, মহিলাটি সেই একই কথা বলেন, মহাশয়, আমি দেখিতেছি যে আপনি ভাববাদী। আমাদের শত শত বছর ধরে কোনো ভাববাদী নেই। আমাদের প্রচুর গির্জা আছে, অনেক ঝগড়া এবং ধর্ম সাম্প্রদায়িক পার্থক্য আছে, কিন্তু আমাদের শত শত বছর ধরে কোনো ভাববাদী নেই। আমরা জানি যে যখন মসীহ আসবেন, এটি তাকে প্রমাণিত করবে। তিনি বলেছিলেন, তোমার সহিত কথা কহিতেছি যে আমি তিনি। এতে অনিশ্চিত কিছু নেই, আমি তিনি, সেটা তাকে প্রমাণিত করে। রক্তের সমস্যা সহ মহিলা তাকে বাক্য বলে প্রমাণিত করেছিলেন। কিভাবে? যখন তার বিশ্বাস তাকে স্পর্শ করেছিল, তখন তিনি যা করেছিলেন তার দ্বারা তিনি ফিরে তাকিয়ে বললেন, কে আমাকে স্পর্শ করেছে? তিনি জানতেন কিছু একটা হয়েছে যা যিশুকে মসীহ হিসাবে প্রমাণিত করেছিল। সে এটা বিশ্বাস করলো, আর সে বলল, আমি যদি তার বস্ত্র স্পর্শ করতে পারি, আমি সুস্থ হয়ে উঠব। তাই সে স্পর্শ করার সাথে সাথে তিনি ফিরে তাকালেন, বললেন, এখন কে আমাকে স্পর্শ করেছে? এবং তারা সবাই তা অস্বীকার করেছিল, কিন্তু তার মসীহের গুণাবলী। আমেন। আমি আশা করি আপনারা তা দেখতে পাচ্ছেন। মণ্ডলী, শুনুন, যখন আমরা সমাপ্ত করছি, সেখানে সে তাকে স্পর্শ করেছিল। হয়তো শত শত লোক সেখানে ছিল, তাকে স্পর্শ করার চেষ্টা করছিল। এমনকি পিতর তাকে ধমক দিয়ে বললেন, ঠিক আছে, তাদের সবাই আপনাকে স্পর্শ করছে। তিনি বলেছিলেন, হ্যাঁ, কিন্তু কেউ আমাকে ভিন্নভাবে স্পর্শ করেছে। সেটাই পার্থক্য, সেই বিশ্বাসের স্পর্শ। দেখুন, বলেছিলেন, কেউ আমাকে স্পর্শ করেছে, এটি একটি ভিন্ন স্পর্শ ছিল। আমি দুর্বল হয়ে গেছি, শক্তি আমার থেকে বেরিয়ে গেছে, সদ্গুণ আমার কাছ থেকে চলে গেছে। এখন তিনি সেখানে দাঁড়িয়ে আছেন। এখন এমনকি তার নিজের শিষ্যরাও বলছেন, অন্য কথায়, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি কোনো অপরাধী ব্যক্তি ছিলেন। কেন? মানুষেরা সবাই আপনাকে স্পর্শ করছে। দেখুন, এখন তার পরিচয় দেখুন। তিনি ঘুরে দাঁড়ালেন, ভিড়ের দিকে তাকালেন, তিনি তাকে ঠিক বার করলেন। সে আর নিজেকে আড়াল করতে পারল না। তিনি তাকে তার অবস্থার কথা বললেন এবং বললেন, তার বিশ্বাস তাকে সুস্থ করেছে। এর দ্বারা সে জানতে পারে যে ইব্রীয় 4:12 বাক্য হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। তার গুণাবলী তাকে প্রমাণিত করেছে। ঈশ্বরের বাক্য দেহ ধারণ করেছেন এবং আমাদের মধ্যে বাস করেছেন। আমেন। আমি মনে করি আজ রাতে একই জিনিস তাকে প্রমাণিত করে। পুনরুত্থিত যীশু খ্রিস্ট আজ রাতে আমাদের মধ্যে বাস করছেন, কাল, আজ এবং অনন্তকাল একই। এখন যেমন ইব্রীয় 13:8 সত্য, তার চরিত্র আজ তাকে চিহ্নিত করবে, যেমনটি তখন হয়েছিল একইভাবে। পুনরুত্থানের পরে ক্লিওপা এবং তাদের দিকে দেখুন, যীশু নিজেকে প্রকাশিত করেছিলেন যেভাবে তিনি সেই রুটিটি ভেঙেছিলেন। তিনি ক্রুশবিদ্ধ হওয়ার আগে যেভাবে করতেন, ঠিক সেভাবে তিনি এটি করেছিলেন। আর তারা এটি তার গুণাবলী চিহ্নিত করে, কারণ তিনি এভাবেই করতেন। এখন তিনি যদি আজ রাতে এখানে থাকতেন, তাহলে তিনি কিভাবে নিজেকে প্রমাণিত করতেন? ঠিক যেমন তিনি গতকাল করেছিলেন, কারণ তিনি আজও একই এবং চিরকালও থাকবেন। এটি শনাক্তকরণ। ইব্রীয় 4:14-15 তিনি এখন বলে, তিনি আমাদের মহাযাজক, যাকে আমাদের দুর্বলতার অনুভূতি দ্বারা স্পর্শ করা যায়। তিনি এই মুহূর্তে আমাদের মহাযাজক। তার পুনরুত্থানের পরে, তার মৃত্যুর পরে, তার সমাধির পরে, তার পুনরুত্থানের পরে, তার স্বর্গারোহণের পরে, আমেন, তিনি কাল, আজ এবং অনন্তকাল একই রয়ে গেছেন। একজন মহাযাজক যাকে আমাদের দুর্বলতার অনুভূতি দ্বারা স্পর্শ করা যেতে পারে, আমেন, তিনি এই মুহূর্তে তাই। এখানকার প্রতিটি পুরুষ এবং মহিলার কাছে যারা বিশ্বাস করবে, তিনি আমাদের মহাযাজক, কাল, আজ এবং অনন্তকাল একই। তিনি সবসময় জীবিত থাকেন। আপনারা কি এটা বিশ্বাস করেন? তার গুণাবলী ক্রমাগত তাকে একই বলে প্রমাণিত করে, ঠিক সেই রকম যখন তিনি পৃথিবীতে বাস করতেন। তিনি এখনো এখানে বাস করছেন, আজ রাতে পবিত্র আত্মার রূপে। তিনি সবসময় জীবিত থাকেন, আর তার গুণাবলী তাকে অনুসরণ করে, ঠিক যেমনটি সর্বদা করেছে যদি তিনি এখনো জীবিত থাকেন। আমি কৃতজ্ঞ আজ রাতে যে ঈশ্বর বিভিন্ন সময়ে এবং বহু রূপে ভাববাদীগণের দ্বারা পিতৃ লোকদিগকের সাথে কথা বলিয়াছেন, এই শেষকালে তার পুত্র যীশু খ্রিস্টের মাধ্যমে। আমি জানতাম না আমি এতক্ষণ কথা বলেছি, আমি সেটার মতো থাকার কথা ভুলে গিয়েছিলাম। আমি দুঃখিত, আমি সমাপ্ত করব। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, মহান করুণাময় ঈশ্বর, প্রভু, আমি হয়তো খুব বেশি কথা বলি। আমি প্রার্থনা করি ঈশ্বর, যদি আমি করে থাকি আপনি আমাকে ক্ষমা করবেন, কিন্তু প্রভু, আমি যা বলেছি তার জন্য আমি ক্ষমা চাইতে পারি না। আপনি আপনার বাক্যে যা বলেছেন তা আমি এখানে বলেছি। এখন শুধু আপনার কাছ থেকে একটি বা দুটি বাক্য, প্রভু, হয়তো এখানে সবাই আজ রাতে এটি দেখতে পাবে। অসুস্থ লোকেরা সুস্থ হয়ে উঠবে যখন তারা দেখবে যে আপনি এখনো আমাদের মহান মহাযাজক। আমি প্রার্থনা করি প্রভু, এই কয়েক মিনিটের মধ্যে আপনি এই বার্তাটিকে আবার বাস্তবে জীবন্ত করে তুলবেন। আমি বাক্য দ্বারা যা বলেছি আজ রাতে আপনার গুণাবলী আপনাকে আমাদের মাঝে যেন প্রমাণিত করে যে আপনি কাল, আজ এবং অনন্তকাল একই, কারণ এটি যিশুর নামে আমরা প্রার্থনা করি, আমেন। এখন শুধু একটি মুহূর্ত, আমার একটু দেরি হয়ে গেছে, কিন্তু আপনারা সবাই কি 15-20 মিনিটের জন্য একটু প্রার্থনা করার জন্য কষ্ট সহ্য করবেন? যদি আপনারা করেন, একে অপরের হাত ধরুন, বলুন আমরা ঠিক আছে, ধন্যবাদ। আমি আপনাদেরকে 9:30 মধ্যে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, এখন এটি সেই সময়, এখন 20 মিনিট আছে, তাই আপনারা যদি আমাকে প্রায় 10 মিনিট সময় দেন আমি তাড়াতাড়ি করব। দেখা যাক আজকে তারা কোন প্রার্থনার কার্ড দিয়েছেন। ও কি, আমরা অন্য রাতে কোথায় শুরু করেছিলাম? এক এক, হ্যাঁ। আর তারপর আমরা গত রাতে আমরা শুধু পবিত্র আত্মা আমি আজ শুনেছিলাম এবং যা বলা হয়েছে তার পুনরাবৃত্তি করছিলাম। তাদের মধ্যে কয়েকজন ফরাসি নাম, আমি ছিলাম পবিত্র আত্মা, একমাত্র উপায়ে আমি এটা করতে পারি শুধু অপেক্ষা করা আর দেখা। দেখুন, কখনো কখনো আপনি যখন একটি দর্শন দেখতে পান তখন এটিকে ঘুরিয়ে অনুবাদ করতে হয়, এটা ব্যাখ্যা করা হয়। একটি দর্শন, যেমন আপনি একটি মেষ দেখতে পান, এর অর্থ হতে পারে উল। দেখুন, আপনার এটির অনুবাদও থাকতে হবে। দেখুন এবং সেই দর্শন ঘুরিয়ে দিন এবং অনুবাদ করুন। আমি গত রাতে লক্ষ্য করেছি আমি সেই ফরাসি নামগুলো উচ্চারণ করতে পারিনি, আমাকে এটি বানান করতে হয়েছিল। আফ্রিকায় সেসব হটেনটটস এবং বিধর্মীদের তাদের নামের বানান বলতে হয়, তাদের বলুন তারা কারা, তাদের ভাষায় সঠিকভাবে বানান করুন। আপনি এটি বানান করার সাথে সাথে তারা জানবে তিনি কে। কিন্তু দেখুন, তিনি কিন্তু সব ভাষা জানেন, তিনি চিরন্তন ঈশ্বর। আসুন আজ রাতে শুরু করা যাক, ধরা যাক 75 থেকে 100 পর্যন্ত, ও থেকে, সেটা কি ও, তিনি কি তাই বলেছেন? আমি ও ও, হ্যাঁ ঠিক আছে, কার কাছে প্রার্থনা কার্ড 75 আছে, দেখা যাক। ও প্রার্থনা কার্ড, ও 75, আপনার হাত উপরে তুলুন যার কাছে আছে। ও ঠিক আছে, এখানে আসুন, 75, 80, 85, 90, 95, 100, এইভাবে আসুন যদি আপনারা চান। ঠিক আছে, এটা এখানে লাইনে দাঁড়ান দ্রুত, কারণ আমাদের সময় হবে না। আমি বিশ্বাস করতে যাচ্ছি যে আপনারা এটি করবেন। আপনার প্রার্থনা কার্ড দেখুন, আপনার প্রতিবেশীর প্রার্থনা কার্ড দেখুন, আর যদি কেউ পঙ্গু হয়ে থাকে তাকে প্রার্থনার লাইনে নিয়ে আসুন। তাই যদি তারা ও পেয়ে থাকেন, যেমন ও 70, 75 থেকে 100, এখানে লাইনে দাঁড়ান যদি আপনারা চান। আপনি যেখানে থাকুন, বারান্দায় যেখানে থাকুন, নিচে চলে আসুন আর যত তাড়াতাড়ি সম্ভব লাইনে আসুন যদি আপনারা চান সময় বাঁচাতে। এখন আপনারা এখানে বাকিরা যাদের কোনো প্রার্থনা কার্ড নেই, আপনারা কি হাত তুলে বলবেন আমি কোনো প্রার্থনা কার্ড পাইনি ভাই ব্রানাম, কিন্তু আমি বিশ্বাস করি? আপনাদের হাত তুলুন। এখন মনে রাখবেন, আমি আপনার সাথে মহাযাজক সম্পর্কে কথা বলতে যাচ্ছি। তিনি একজন মহাযাজক যাকে আমাদের দুর্বলতার অনুভূতি দ্বারা স্পর্শ করা যায়। তিনি জিহোবা জিরি, প্রভুর দেওয়া বলিদান। তিনি হলেন জিহোবা রাফা, প্রভু যিনি আপনাদের সমস্ত রোগ নিরাময় করেন। আপনারা কি এটা বিশ্বাস করেন? তিনি হলেন জিহোবা মানসে, একটি রক্ষক, একটি ঢাল, আমাদের শান্তি। তিনি এখনো আছেন, ঠিক আছে। কতজন বিশ্বাস করেন যে জিহোবার সে সমস্ত মুক্তির নাম যিশুর জন্য প্রয়োগ করা হয়েছিল? অবশ্যই তাকে হতে হবে, যদি তিনি কেন তার অবিচ্ছেদ্য, তাই তাকে এই সবকিছু হতে হয়েছিল। আর যদি তিনি এখনো জিহোবা জিরি হন, তবে তিনি জিহোবা রাফা। যদি তিনি জিহোবা জিরি হন, তিনি জিহোবা জিরি হলেন পরিত্রাণের জন্য প্রভুর প্রদত্ত বলিদান। তাহলে তিনি জিহোবা রাফা, আমাদের সমস্ত রোগ নিরাময় করেন, আমেন। নিরাময় শুধুমাত্র ঈশ্বর দ্বারা আসতে পারে, ঠিক আছে। মানুষ যখন লাইনে দাঁড়ায় তারা কারা এবং তারা কে তা দেখার সময় আমার কাছে নেই, কিন্তু এখন সেখানে যারা জানেন যে আমি আপনাদের চিনি না, আপনাদের হাত তুলুন, বলুন আমাদের ঈশ্বরের প্রয়োজন আছে। কিন্তু আপনি আমাকে জানেন না ভাই ব্রানাম, কিন্তু আমার ঈশ্বরের প্রয়োজন আছে, আমি শুধু আমার হাত উপরে উঠাচ্ছি। এখন আপনি যদি কয়েক মিনিটের জন্য স্থির হন, দেখুন সাবধানে থাকুন, শান্ত থাকুন। এখন আমি বোঝাতে চাচ্ছি না, যখন আমি বলি শান্ত হন, প্রভু যদি কিছু করেন আপনি প্রভুর প্রশংসা করতে চাইবেন, এটা আরাধনা। কিন্তু আমি কি বলতে চাচ্ছি, উঠে দাঁড়িয়ে দৌড়ানো, আপনারা জানেন এটি অসম্মানজনক। দেখুন, আর পবিত্র আত্মা খুব সংবেদনশীল, খুব সংবেদনশীল। দেখুন, ঠিক এরকম কিছু আমাকে ছেড়ে চলে যায় আর তারপর আমাকে যুদ্ধ করতে হয়। আবার দেখুন, কিন্তু আপনারা যদি শুনেন, আপনাদের তার প্রথম প্রতিশ্রুতি মনে আছে, লোকদের আপনাকে বিশ্বাস করতে দিন আর তারপরে আন্তরিক হন, প্রার্থনার সামনে কিছুই দাঁড়াবে না, আপনাদের সেটা মনে আছে? সেটা ঠিক, এবং সেটা আমি এটিকে কখনো ব্যর্থ হতে দেখিনি, আর এটি ব্যর্থ হবে না, এটা ঈশ্বর। এখন আমরা প্রার্থনা লাইনের তাড়াতাড়ি করব, যেন আমরা যত বেশি লোকদের জন্য প্রার্থনা করতে পারি। কিন্তু আপনারা যারা প্রার্থনার কার্ড পেয়েছেন এবং আজ রাতে ডাকা হয়নি, আপনার কার্ড ধরুন, আমরা আপনাকে ডাকতে যাচ্ছি, ঠিক আছে? এখন আপনারা সেখানে যারা প্রার্থনা কার্ড ছাড়া আছেন মনে রাখবেন, অথবা আপনারা সেখানে বাইরে, আপনাদের কাছে প্রার্থনা কার্ড থাকুক অথবা না থাকুক, শুধু বিশ্বাস করুন যে তিনি এখানে ইব্রীয় চতুর্থ অধ্যায়ের মতো, তিনি হলেন মহাযাজক যাকে আমাদের দুর্বলতার অনুভূতি দ্বারা স্পর্শ করা যায়। দেখুন তিনি আছেন কিনা, দেখুন যিহোবা তার লোকদের মধ্যে নিজেকে প্রতিনিধিত্ব করেছেন, যেমন তিনি সদমের দিনে করেছিলেন, ঠিক আছে? ঠিক আছে মহাশয়, এখন আসুন প্রার্থনা করি, এখন প্রকৃত সদ্য হন। এখন মনে রাখবেন, ঈশ্বরের নিকট থেকে একটি বাক্য কোন মানুষের বাক্যের চেয়ে অনেক বেশি মূল্যবান। এখন এই ব্যক্তিটি এখানে, আমি তাকে চিনি না এবং আমি অনুমান করি তিনি, আপনি আমার কাছে অপরিচিত। আপনি কি মহাশয়? আপনি একজন অপরিচিত। আমরা একটা বিষয় জানি, আমরা দুজনকেই একদিন ঈশ্বরের সান্নিধ্যে দাঁড়াতে হবে, মানুষ হিসেবে আমাদের সেখানে দেখা করতে হবে, এটা আমাদের প্রথম দেখা। এখন যদি আপনি এখানে আসেন, যদি আপনি অসুস্থ হন, আমি জানি না, এটা অন্য কিছু হতে পারে, দেখুন, কিন্তু আমি যদি আপনার উপর হাত রাখি, বলি প্রভুর প্রশংসা করুন, যান, ভালো হয়ে যান, এটা ঠিক আছে, আপনি সেটা বিশ্বাস করতে পারেন, কিন্তু তিনি যদি আপনাকে বলেন আপনার সাথে কি ভুল হয়েছে, এখন দেখুন এটি ভিন্ন, তাহলে আপনি জানেন যে এটি তার বৈশিষ্ট্যকে চিহ্নিত করে। দেখুন এটা আমার বৈশিষ্ট্য হবে না, আমি একজন পুরুষ, আমি তার সম্পর্কে কিছু জানতাম না, আমি শুধু তাকে বললাম আমি আপনাকে চিনি না, তিনি আমাকে চেনেন না, কিন্তু এটি কি করবে? এটি কাল, আজ এবং অনন্তকালের জন্য যীশু খ্রিস্টের গুণাবলীকে একইভাবে চিহ্নিত করবে। এটা জেনেও যে সেটা আমি হতে পারি না, আমি হতে পারি না, কারণ আমি লোকটিকে চিনি না। আমি আমার হাত উঠাবো, এখানে বাক্য আছে, দেখুন আমি তাকে চিনি না, তিনি আমাকে চেনেন না, কিন্তু যীশু খ্রিস্টের গুণাবলী, যীশু যদি এখানে দাঁড়িয়ে থাকেন আর তিনি অসুস্থ, যদি তিনি বলেন প্রভু যীশু আমাকে আরোগ্য প্রদান করুন, যীশু তাকে কি বলতেন? আমি এটা ইতিমধ্যে করেছি, এটা কি ঠিক? তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ, তাহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল, আমরা যে সকল পরিত্রাণ পেতে পারি সেটা কালভেরিতে হয়েছিল, সেখান থেকে এটি বিশ্বাস, সমাপ্ত কাজকে বিশ্বাস করা, এটা কি ঠিক? ঠিক আছে, এখন যদি যীশু জীবিত থাকেন এবং আমি তার বাক্যের কথা বলেছি, সেখানে আপনি সেই সরলতা এবং বিশ্বাসে ফিরে এসেছেন, তার বাক্যে বিশ্বাসী, সেই রাতে যখন তিনি আমার সাথে দেখা করেন, তিনি বলেছিলেন এমনকি তোমরা তাহাদের হৃদয়ের গোপন কথাও জানিতে পারিবে, তারা হাতের প্রথম চিহ্নটি বিশ্বাস করবে না, তাদের এটি বিশ্বাস করতে হবে, দেখুন তারা সেটা না করে তাহলে রক্ত পৃথিবীকে অভিশাপ দেয়, ঠিক যেমনটি মোশের সময়ে হয়েছিল বলেছেন, আর এই দুই চিহ্ন যদি বিশ্বাস না করে তাহলে পৃথিবীতে রক্ত ঢালিয়া দিও, দেখুন শুষ্ক ভূমিতে জল ঢালিয়া দিও, রক্ত হইয়া যাইবে। এখন শুধু খুঁজে বের করার জন্য আমি যদি দেখতে পারি আপনার কষ্ট কি, এটি আপনাকে সন্তুষ্ট করবে এবং বিশ্বাস করাবে, তাই না? আপনি জানেন যে এটি সেই ব্যক্তির গুণাবলী হতে হবে যার কথা আমি বলছি, যীশুখ্রিস্ট। লোকটি, আমি যেমন তার দিকে তাকালাম, পিছনে সরে গেলেন, তিনি আচ্ছাদন করা হয়েছে, এমন কিছু নেই যে ওষুধটি কখনোই লোকটিকে সাহায্য করবে, তিনি মৃত্যুর সম্মুখে রয়েছেন, সেটা ঠিক, তার একটি অপারেশন হয়েছে এবং অপারেশনটি একটি প্রোস্টেট অপারেশন ছিল, আর একটি ক্যান্সার, আর ক্যান্সার আপনার মধ্যে ছড়িয়ে গেছে, যদি এটি সঠিক হয় আপনার হাত উপরে তুলুন, একমাত্র ঈশ্বরই তাকে সুস্থ করতে পারেন। কিন্তু দেখুন আমি আপনাকে কিছু বলতে চাই মহাশয়, সেই শয়তান হয়তো ডাক্তারের ছুরি থেকে লুকিয়ে থাকতে পারে, কিন্তু সে ঈশ্বরের কাছ থেকে লুকিয়ে থাকতে পারে না, আপনি কি এটা বিশ্বাস করেন? আপনি কি এটা বিশ্বাস করেন? তাহলে আমি প্রার্থনা করি যে যীশু খ্রিস্টের নামে জিনিসটা তাকে যেন ছেড়ে যায়, মানুষটা যেন বাঁচতে পারে, কিছুই না, শুধু দুর্বল হয়ে গেছে, ঠিক আছে? আপনি আর আমি একে অপরের অপরিচিত, একজন পুরুষ এবং একজন মহিলা মিলিত হন। এখন একজন পুরুষ হিসাবে আমি আপনাকে চিনি না, এবং সম্ভবত একজন মহিলা হিসাবে আপনি আমাকে জানেন না, আপনি হয়তো আমার নাম বা ছবি বা এরকম কিছু দেখেছেন, সেটা ছাড়া আর কিছুই নয়, কিন্তু আমরা একে অপরকে চিনি না, এটাই আমাদের চরিত্র, আমরা একে অপরের চরিত্র জানি না, কিন্তু খ্রিস্টের গুণাবলী, তিনি বাক্য, এবং বাক্য এই দিনের জন্য প্রতিশ্রুতি হয়েছে, আপনি আমাকে এটা বলতে শুনেছেন, তাহলে তার গুণাবলী এখানে তাকে চিহ্নিত করবে। আমি তাকে চিহ্নিত করি না, আমি আপনাকে চিনি না, আপনি বুঝতে পেরেছেন? আমাদের মণ্ডলী কি তা বুঝে? দেখুন আমি একজন পুরুষ, আমি শুধু আপনার ভাই, কূপের নিকট মহিলার মতো কিছু বলুন যা ভুল, আপনার সাথে কিছু ভুল হয়েছে, অথবা আপনি কি চান, বা আপনি এখানে কি জন্য এসেছেন, ঈশ্বরের বিচার করুক। আপনি রক্ত স্বল্পতায় ভুগছেন, এটা ঠিক তাই না? আমি ক্রমাগত আঘাত করেছি, কেউ ভাবছে যে আমি এটি অনুমান করেছি, আমি এটা অনুমান করিনি, না। প্রতিবার মাঝে মাঝে আমি অনুভব করি যে কেউ না কেউ, আপনি এখন আপনার চিন্তা লুকাতে পারবেন না, এখন সেখানে আছে। আমি জানি এখানে দুইজন সত্যিকারের খারাপ সন্দেহবাদী বসে আছে, দেখুন। তাই এখন মনে রাখবেন, আমি আপনার নামও ডাকতে পারি, ঈশ্বর পারেন। তাই আপনি এই চিন্তা ছেড়ে দিন, আমাকে দেখতে দিন। এখানে দেখুন ভদ্রমহিলা, আমার দিকে দেখুন। আমি জানি না তিনি আপনাকে কি বলেছেন, তবে আমি জানি তিনি কি, আর এটাই তার গুণাবলী প্রমাণিত। হ্যাঁ, এটি রক্ত শূন্যতার অবস্থা, রক্ত জল। এখন এখানে এখানে কিছু আছে, দেখুন। যদি তারা মনে করে এটা অনুমান, একটি শিশু আছে যার জন্য আপনি প্রার্থনা করছেন, সে এখানে, সেটা ঠিক। তার গলা টনসিল অ্যাডিনয়েড রয়েছে, এটি একটি অপারেশনের জন্য প্রস্তুত, এটা কি ঠিক না? সেই রুমালটি নিন এবং তার উপর রাখুন, আর বিশ্বাস করুন, সন্দেহ করবেন না, তার অপারেশনের প্রয়োজন হবে না। এখন সম্পূর্ণ হৃদয় দিয়ে বিশ্বাস করুন। আপনি কেমন আছেন? ব্যাপারটা হলো এখানে এই মহিলার বিষয়ে যে আপনি কিছু বিষয়ে ভয় পাচ্ছেন। আপনি ভয় পাচ্ছেন যে একটি জন্মচিহ্ন ক্যান্সারে পরিণত হয়েছে। এখন যান, বিশ্বাস করুন, আর এটি এমন হবে না। শুধু যান, আপনার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করে, গুণাবলী আমার নয়, তার। আপনি কি এখন বিশ্বাস করেন? এটা দেখে সবার বিশ্বাস হওয়া উচিত। এখন আমি আপনাকে চিনি না, আমি আপনার কাছে অপরিচিত, ঈশ্বর আপনাকে জানেন। আপনি কি এটা বিশ্বাস করেন? আপনি জানেন যে আমি আপনাকে চিনি না, আর আপনি জানেন যে আপনি আমাকে জানেন না। তাহলে আপনি কি বিশ্বাস করেন যে এই আত্মা যে কথা বলেছে সে আমার আত্মা হতে পারে না, কারণ আমি একজন মানুষ হিসাবে আমি আপনাকে চিনি না? কিন্তু প্রতিশ্রুত বাণীর বৈশিষ্ট্য হলো সেই বাক্য যা দুই ধারের তরবারির চেয়েও ধারালো এবং হৃদয়ের চিন্তার সূক্ষ্ম বিচারক ও অভিপ্রায়কে উপলব্ধি করে। আপনি খুব অসুস্থ, আপনার মহিলার সমস্যা ছিল যা হলো গর্ভ, এবং সেই গর্ভের ক্যান্সার ছিল, আর আপনি গিয়ে এক ধরনের চিকিৎসা নিয়েছিলেন, এটি একটি রেডিয়াম চিকিৎসা ছিল, আর এটি একটি কাজ করে, আপনার মতে এটি ছড়িয়ে দেয়, আর আপনি মারা যাবেন যদি ঈশ্বর আপনাকে সুস্থ না করেন, সেটা সত্য। আপনি কি এখন বিশ্বাস করেন যে তিনি আপনাকে সুস্থ করবেন? স্বর্গের ঈশ্বর, সেই শয়তানকে ধমক দিন যে ডাক্তারের কাছ থেকে লুকিয়ে আছে। সে রেডিয়াম থেকে লুকিয়ে থাকতে পারে, কিন্তু পবিত্র আত্মার কাছ থেকে নয়। যান, তাকে বিশ্বাস করুন। এখন বোন, সন্দেহ করবেন না, কিন্তু বিশ্বাস করুন। আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর সেই হাঁপানির অবস্থা আরোগ্য করতে পারেন আর আপনাকে সুস্থ করতে পারেন? আপনি এটা বিশ্বাস করেন? তাহলে আপনার পথে যান আনন্দ সহকারে, এই বলে, ধন্যবাদ প্রভু, আমি বিশ্বাস করি আমার হাঁপানি চলে গেছে। আপনি কেমন আছেন? আপনি স্নায়ুবিক, আপনি অনেকদিন ধরে স্নায়ুবিক ছিলেন, সেখানে এটি আপনার পেটে একটি পেপটিক আলসার সৃষ্টি করেছে যা আপনাকে আপনার পেটের সমস্যা সৃষ্টি করে, আর আপনি চান আপনি আপনার রাতের খাবার খেতে চান। আমি আপনাকে যা করতে বলি আপনি কি তা করবেন? যান, আহার করুন প্রভু যীশুর নামে। আপনি কি আপনার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করেন? আপনি একজন সুন্দর তরুণী মনে হচ্ছে। আপনি কি আমাকে তার সেবক বলে বিশ্বাস করেন? আপনি কি বিশ্বাস করেন যে তার গুণাবলী এখানে হতে পারে? বাক্য নিজেই এবং এই দিনের প্রতিশ্রুতি, আমি যে কার্য করিতেছি তোমরাও করিবে, আমি আরোগ্য করতে পারি না। তিনি ইতিমধ্যে তা করেছেন, কিন্তু তার গুণাবলী তাকে দেখায়, বলতে পারে আপনার কি সমস্যা, আপনার মহিলার সমস্যা রয়েছে, মহিলা সমস্যা। আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর এখন এটি আরোগ্য করেন? আপনার পথে যান, এটি আপনাকে আর বিরক্ত করবে না, আপনার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করুন। আপনি কি আমাকে তার দাস বলে বিশ্বাস করেন? ঈশ্বর যদি আমাকে বলেন আপনার সমস্যা কি, আপনি কি বিশ্বাস করবেন এটা যীশু খ্রিস্টের গুণাবলী, এটি আপনার পিছনে আছে, এটা আর নেই? যান, আপনার সম্পূর্ণ হৃদয় দিয়ে বিশ্বাস করুন, বিশ্বাস করুন। আসুন ভদ্রমহিলা, আপনারও পেটের সমস্যা আছে, আপনার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করুন, আর আপনার রাতের খাবার খেতে যান, এটি সম্পর্কে ভুলে যান, যীশু খ্রিস্ট আপনাকে ভালো করে তোলেন। আসুন, আপনার কষ্ট আপনার রক্ত, আপনি একজন ডায়াবেটিক্স, আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনাকে সুস্থ করবেন এবং আপনাকে সেটা থেকে আরোগ্য প্রদান করবেন? আপনার পথে যান আর বলুন, ধন্যবাদ প্রভু যীশু, আপনাকে ভালো করে। যান, আপনার সম্পূর্ণ হৃদয় দিয়ে বিশ্বাস করুন। আসুন, আপনার পিঠ, আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর পিঠকে সুস্থ করে দেবেন আর আপনাকে সুস্থ করবেন? আপনার পথে যান, আনন্দ করুন আর বলুন, ধন্যবাদ প্রভু যীশু। আপনার পিঠেও কিছু সমস্যা ছিল, শুধু হাঁটতে থাকুন, এই বলে, ধন্যবাদ প্রভু, আমি সুস্থ হয়ে গেছি। আপনার সমস্ত হৃদয় দিয়ে এটি বিশ্বাস করুন। আপনারও পিঠের সমস্যা ছিল, আপনি এই সম্পর্কে কি জানেন? এখন আপনার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করুন এবং আপনার পথে যান আর সুস্থ হন। বিশ্বাস করুন যীশু খ্রিস্ট আপনাকে ভালো করেছেন। বিশ্বাস করতে পারলে সবই সম্ভব, ঠিক আছে? আমি যদি আপনাকে কিছু না বলি, শুধু পাশ দিয়ে তার উপর হাত রাখি, আপনি কি বিশ্বাস করেন সে ভালো হয়ে যাবে? তারা দেখছে কি সমস্যা রয়েছে। আপনি কি বিশ্বাস করেন সে হবে? এখানে আসুন, আমি যীশু খ্রিস্টের নামে এই শয়তানকে বিরক্ত করি। ঈশ্বরের শক্তি শিশুটিকে সুস্থ করুক, আমেন। সন্দেহ করবেন না, মোটেও সন্দেহ করবেন না, আর সে সুস্থ হয়ে উঠবে। আপনার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করুন। যদি ঈশ্বর আপনাকে আরোগ্য না করেন, আপনি বাতের সাথে একদিন ক্র্যাচের পর থাকবেন। কিন্তু আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার বাত নিরাময় করেন, তাহলে যান বলুন, ধন্যবাদ প্রভু, আমি আপনাকে বিশ্বাস করব আর আপনি আমাকে সুস্থ করবেন। ঠিক আছে, এখন আসুন, এটা সত্যি আপনার বয়স, আপনি সত্যি নার্ভাস, সত্যি নার্ভাস হয়ে যান সন্ধ্যার সময়। আপনি যখন কাজ করেন এবং সবকিছু করেন, আপনি সত্যিকারে নার্ভাস হন। আপনি এখন বিশ্বাস করেন, তাহলে আপনাকে আর বিরক্ত করবে না। আপনার পথে যান, ধন্যবাদ যিশু বলে। আসুন মহাশয়, আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর হৃদয় সমস্যা নিরাময় করেন, আপনার হৃদয় সুস্থ করবেন? শুধু বলতে থাকুন, ধন্যবাদ প্রভু, আমি আমার সমস্ত হৃদয় দিয়ে বিশ্বাস করি। ঈশ্বর যক্ষা নিরাময় করেন এবং সুস্থ করেন। আপনি কি মন দিয়ে বিশ্বাস করেন মহাশয়? ঠিক আছে, আনন্দ সহকারে আপনার পথে যান, ধন্যবাদ প্রভু যিশু বলে। সেখানে আপনার বিষয়ে কি আপনি বিশ্বাস করেন? দর্শকদের বিষয়ে কি? শ্রোতাদের মধ্যে কেউ কেউ এখন বিশ্বাস করেন এই লোকটি এখানে বসে আছেন ব্রঙ্কাইটিস, শ্বাসনালীর প্রদাহমূলক ব্যাধি নিয়ে। আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর শ্বাসনালীর সমস্যা নিরাময় করবেন? ঠিক আছে, আপনি যা চেয়েছেন তা পেতে পারেন, আমেন। উচ্চ রক্তচাপ ঠিক তার পিছনে বসে আছে। আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার উচ্চ রক্ত নিরাময় করবেন? এটা আপনাকে ছেড়ে চলে গেছে মহাশয়, আমি তাকে চিনি না, জীবনে দেখিনি। বলুন মহাশয়, আপনি কি বিশ্বাস করেন যে আপনার পেশিতে খিচুনি, নার্ভ পেশির খিচুনি, আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর ভালো করবেন? আপনি করেন? বিশ্বাস থাকলে হাত তুলুন। ঠিক আছে, আপনার স্ত্রী সেখানে বসে আছেন, সে সাইনাসের কষ্টে বিরক্ত, আপনি কি বিশ্বাস করেন যে এটি আপনাকে ছেড়ে চলে যাবে? বোন, আমাদের ঠিক পিছনে বসে থাকা ভদ্রমহিলাটির নিউরাইটিস আছে, আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার স্নায়ুর প্রদাহ নিরাময় করবেন? এখানে একটি ছোট কোট, লাল কোট পরিহিত এখানে একজন ভদ্রমহিলা আছেন, তিনি সেখানে বসে আছেন, তারও সাইনাসের সমস্যা আছে, আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার সাইনাসের সমস্যা নিরাময় করবেন? আপনি যদি বিশ্বাস করেন তবে আপনার হাত উপরে তুলুন। এখানে কেউ যে বিশ্বাস করে যে যীশু খ্রিস্টের গুণাবলী আজ রাতে আমাদের মধ্যে রয়েছে, হাত তুলে বলুন, আমি এটা বিশ্বাস করি। এখানে যারা আছেন আপনার আরোগ্য প্রদানকারী হিসাবে তাকে গ্রহণ করবেন, আপনার পায়ে দাঁড়িয়ে বলুন, আমি এটা বিশ্বাস করি। উঠে দাঁড়ান, আপনার চেয়ার থেকে উঠে দাঁড়ান, যাই হোক না কেন, যীশু খ্রিস্ট কাল আজ এবং অনন্তকাল একই, আমি প্রভু ঈশ্বরের নামে এটা আপনাদের দিচ্ছি।